কতটা আল্লাহর সন্তুষ্টির পথে সুপ্রতিষ্ঠিত হলে তখন তাকে নমুনা বলা যায়। সর্ব বিষয়টি পূর্ণাঙ্গ নমুনা, সুন্দর নমুনা এবং পূর্ণাঙ্গ নমুনা। তার সবগুলো বিষয়ই সুন্দর, তার সেজদা সুন্দর, তার রুকু সুন্দর, তার জিকির সুন্দর, তার তেলাওয়াত সুন্দর, তার দোয়া মোনাজাত সুন্দর, সবকিছুই সুন্দর। আফসোস আজকে মুসলমানরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের মতো এত বড় মর্যাদা সম্পন্ন, এত বড় শ্রেষ্ঠ দৌলত পাওয়া সত্ত্বেও জীবনযাপনের ক্ষেত্রে, কৃষ্টি কালচারের ক্ষেত্রে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পোশাকে আশাকে, কথাবার্তা, চাল চলনে, খাওয়া দাওয়া, নাম নাম রাখার মধ্যে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করছে, অনুকরণ শুরু করছে মুসলমান। অথচ আর আরবের বর্বর জাতি, একটা ঘৃণিত চিত্রিত অভিশপ্ত জাতি, সারা দুনিয়ার সামনে একটা অন্ধকারে আচ্ছন্ন জাতি, এত সুন্দর হল, এত উন্নত হল, এতটা মার্জিত এবং পবিত্র হল, এত বড় হল এবং শ্রেষ্ঠ বর্তমান অধিকারী হল কেবলমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শের অনুসরণের পরবর্তী। যারা নিজেরাই ছিল অন্ধকারে আচ্ছন্ন এবং পথ হারা, তারা হলেন বিশ্ববাসীর জন্য পথের দিশারি, আলোকিত রূপকারী। যা নজর থি জিসনে মৃত্যুকে নসীহা কর দিয়া, কি নজর ছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে নজর এই মৃতদেরকে জীবিতই না জীবনদানকারী বনাই দিছে, সারা জাহানের মৃতদেরকে জীবন্ত করার মতো এরকম জীবনী শক্তি সম্পন্ন বনাই দিছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম, তরবিয়ত, তার শিক্ষা দীক্ষা, তার নজর, তার সুখ, এর যে দুঃখের বিষয় কি যে মুসলমান মুসলমানরা মনে করে ইহুদিরা যে পোশাক পরে এটা সুন্দর লাগে, চাঁদ যদি মনে করে অমাবস্যার রাতকে সুন্দর লাগে, এটা কি চাঁদের জন্য ফজিলতের বিষয়? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার যদি মনে করে যে বান্দর সুন্দর লাগে, এটা কোন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য মর্যাদার বিষয় হল? তুমি রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি মনে করো বান্দর হওয়ার হনুমান হওয়া এটা সুন্দর, এই কথা বলুন। সিংহ যদি মনে করে যদি এইরকম না হলে কুর্তা হইতাম রাস্তা রাস্তা লাভালামি করতাম, কত ভালো হইত, ঘেউ ঘেউ করতাম। মুসলমান যে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তাদেরকে বানাইছেন, সে তার চেয়ে নিচু যারা তাদের প্রতি নজর করে, সেই মুসলমান কি মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝলাম ইসলামের চর্চা দরকার। ইসলাম ওখানে ওয়াজ শোনার একটা অভ্যাস হয়ে গেছে, গিয়ে গিয়ে মসজিদে বসে থাকে, হুজুরে ওয়াজ করবো আমরা শুনব, তাও একরকম এর ভিতরে কিছু ভালো হয়ে গেছে। কিন্তু কিছু এলাকার লোকজন এরকম, তারা মনে করে যে দূর থেকে তারা আসবে, তারা শুনুক, আমরা পড়ে যাব, ওয়াজ দিতে করবে, আমরা গিয়ে সর্বশেষ কোন রকম নামাজটা শুরু করবো। এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় মসজিদগুলোর মধ্যে এই অবস্থাও বিরাজ করতেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করে, সকলকে আল্লাহর মহব্বত, সুন্নতের মহব্বত, দ্বীনের মহব্বত দান করে। আমার ভাই, সুন্নত মানুষকে সম্মানিত করে, সুন্নত মানুষ সুন্নত তরিকা মানুষের জীবনকে উন্নত করে, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে। যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপর জীবন করছেন, তারা ছোট ছিলেন তো অনেক বড় মানুষ হয়ে গেছে। ইমান ওয়ালারা, নামাজ ওয়ালারা, আল্লাহর ভয় ভীতি ওয়ালারা, সুন্নত তরিকা ওয়ালারা বড় মানুষ। ধন সম্পদ এর দ্বারা কেউ বড় হয়, তাহলে তো কারণে বড় হয়েছে, বড় দাপট আর ক্ষমতার জোর হলে কেউ বড় হয় না। তেমন তাই হয়তো তাহলে তো নবী চোরাও নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় হইত, কিন্তু তারা সবচেয়ে ধিকৃত এবং ঘৃণিত। বড় হয় মানুষ বড় জীবনের দ্বারা, বড় চরিত্রের দ্বারা, বড় আমলের দ্বারা, বড় আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, তৌফিক দান করে। ইসলাম এক সাহাবি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমরা সেই জাতি যা আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদার আসন দান করছেন ইসলামের পরিবর্তে, ইজ্জত ওয়াল বানাইছেন ইসলামের পরিবর্তে। পবিত্র কোরআনের রব্বুল আলামিন বলেন যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল আকারী যারা, শিক্ষা দীক্ষার অনুসারী যারা, তাদের জীবন এবং চরিত্র এমন হয় যে কাফেরদের বিরুদ্ধে তারা কঠিন, আর নিজেরা মুসলমানদের প্রতি তারা কোমল হৃদয় বিগলিত প্রাণ। এখন মুসলমানের মহব্বতের এই রং কি আছে, এই আন্তরিকতা, এই দরদ, এই সহানুভূতি, সহমর্মিতা কি আছে মুসলমানদের মধ্যে? কতটা আমাদের ইমানের জিন্দগির ঘাটতি, কত কতটা ত্রুটি? পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হবে তো তারা আপোষে ভাই ভাই, সব মুমিনরা ইমানওয়ালারা আপোষে ভাই ভাই, সব ইমানওয়ালা ভাইয়ের প্রতি ভাইয়ের যেরকম মহব্বত, ভাইয়ের প্রতি ভাইয়ের টান, ভাইয়ের প্রতি ভাইয়ের কল্যাণ কামিতা, মঙ্গল কামিতা, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ এবং সহানুভূতি, এগুলো মোহাম্মদের মধ্যে থাকবে পরস্পরের প্রতি। একে অন্যকে এভাবে মহব্বতের নজরে দেখবে, তার মঙ্গল কামী হবে। এখন বাড়ি বাড়িতে, ঘরে ঘরে, বাড়ি বাড়িতে, পাড়ায় মহল্লায় সব সব দুশ্মন আমাদের, সব আমাদের বিরোধী। কাউকে আমরা আপন মনে করতে পারি না, মুসলমান হয়ে মুসলমানরা নিজেরা মহব্বতের সঙ্গে থাকতে পারে না, এটা ইমানের দুর্বলতা, এটা ইমানের কমজোরি, ইমানের ঘাটতি। কারণ আল্লাহ পাক বলছে ইমান ভিতরে থাকবে তো তোমরা ভাই ভাই হয়ে থাকবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তো আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, নিজেরা খুব আপোষের মহব্বতের সাথে থাকে। এই এক কথার মধ্যে হাজারো কথা, আসল বিষয় হল ওরা এই নজরওয়ালা যে যে মাওলা সে আমার, যে আমার মাওলার না সে আমার না। আসল বিষয় এখানে এই শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাকে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করছেন। হাদিস শরীফ হল কোরআনে কারীমের এক এক কথার ব্যাখ্যা, যে মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়াবগাদা লিল্লাহ, এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য, ওয়াআতা লিল্লাহ, এবং কাউকে কিছু দান করে আল্লাহর জন্য, ও মানা লিল্লাহ, আর দেয় না তাও আল্লাহর জন্য। এই রং যখন পয়দা হয় ফাহাদিস তাকবাল ইমান, সে ইমানকে মুকাম্মল বানায়, পূর্ণাঙ্গ বানায়। তো ইমান তখন পূর্ণতা প্রাপ্ত হয়, কামেল হয়, যখন তার মধ্যে এই রং হয় যে মহব্বত করে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য, সম্পর্ক রাখে আল্লাহর জন্য, সম্পর্ক রাখে না আল্লাহর জন্য, কাছে যায় তো আল্লাহর জন্য, দূরে থাকে তো আল্লাহর জন্য। এখন যে কোনো একটা দাওয়াত পাইলে মুসলমান সেখানে দৌড় দেয়, দাওয়াত পাইলে দৌড় দেওয়া না, এটা সাহাবায়ে কেরামের জমানার নিয়ম ছিল। এটা মান তৈয়া ফাল ইউজিব, যে এক মুসলমান ভাই দাওয়াত করছে ইসলাম মোতাবেক, সুন্নত শরীর মোতাবেক তুমি সেটা গ্রহণ করবে। কিন্তু কোরআন শরীফেরই আয়াত আল্লাহ পাক বলছেন যে যেখানে গুনার কাজ দেখো সেখান থেকে দূরে থাকো, ফলে তারপর মাল কমি যারা গুনাহে লিপ্ত সেখানে বসবে না, সেখানে থাকবে না, সেখান থেকে দূরে সর। হ্যাঁ, কারণ দিন দ্বারা যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত এই জালেমদের ধারে কাছেও না যাও, লা তার কারণ তাদের দিকে ঝুঁকবে না, তাদের দিকে আকৃষ্ট হবে না, তাদের কাছে যাওয়ার প্রশ্নই উঠে না। এই ধরনের অনুষ্ঠান যেখানে দিনের খেলাফ কাজ হয়, শরীয়তের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ, তাতে তো অংশগ্রহণ করা চাই না। মুসলমানদেরকে এই বিষয়ে হিম্মত বলা হয়েছে, মজবুত হয়েছে যে সারা জাহান খেলাফ করবানা চাই, মধ্যে নজর তো মর্জিয়ে জানানা চাই। সারা দুনিয়া, সারা দেশ, সারা দুনিয়া যদি আমার বিপরীত যুদ্ধে যায় সেটার পরোয়া নেই, আমার তো এক ফিকির থাকবে যে আমার মাওলা রাজি কিনা, আমার আল্লাহ খুশি কিনা, সন্তুষ্ট কিনা। হ্যাঁ, তিনি খুশি তো আমার সব আছে, তিনি নারাজ তো আমার সব কিছু, যত মেয়েরা সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি আগর তুমি মেয়েরা তো কৌশিক মেয়েরি, হে মহান আল্লাহ আপনি আমার থাকলে সব আমার সব আছে, আর আপনি যদি আমার উপর নারাজ তো আমার সব কিছু, আমার সব করব। এই নজর আমরা কবে তৈরি করব আমাদের মধ্যে যে আল্লাহকে রাজি রাখবো, এটা পয়লা কথা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে রাজি রাখবো, এটা পয়লা কথা। আল্লাহ রসুল রাজি তো আমার আমার কপাল, আমার সৌভাগ্য, আমার দুজহান কামিয়া, আর আল্লাহ রসুল নারাজ তো আমার সব বরবাদ, আমার সব শেষ, কিছুই নাই। আগের একটু নেই মেয়েরা কৌশল নেই মেয়ে, সারা জাহান খেলাফ করবানা চাই, মধ্যে নজর তো মর্জিয়ে জানানো চাই, নজর থাকবে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, তাকে রাজি করতে চাই। আমার আজকের ভোরের দ্বারা, এই সকালের দ্বারা, এই দিনের দ্বারা, এই সন্ধ্যার দ্বারা, এই রাতের দ্বারা আমি আমার আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আমি তার হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা বলতেন, আসকানা আলা ফিতরাতুল ইসলাম ও কালিমাতুল ইখলাস ও আলা দীন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিল্লাতে আমিনা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ভোর হলে তিনি বলতেন যে আমার এই ভোরবেলা, আমার এই দিনটা এটা ইসলামের জন্য উৎসব, আমি তো মহান রব্বুল আলামিনের ইসলামের উপর পটল থাকব, আলা ফিতরাতুল ইসলাম ইসলামের আদর্শ, ইসলামের পবিত্র সিদ্ধি, এটি হবে আমার এই দিন, এই আমার এই সকাল ইসলামের জন্য, এই দিন এবং দিনের আলো ইসলামের জন্য। হ্যাঁ, কালিমাতুল ইখলাস এবং শুধুই আল্লাহর জন্য উৎসর্গ, তাওহীদের জন্য উৎসর্গ, কালিমাতে ইখলাস, কালিমাতে তাওহীদ, নেই হোক কিসি কা তো কেউ হোক কিসি কা, উনি কা উনি কা দুয়া যা রাম, আমি শুধু আল্লাহ হয়ে থাকবো, আর কারো, আর কারো কথা না, আর কারো রাস্তা না। ওয়ালা দীন নবী নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদি খ্রিস্টান না, আমি তো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন এবং তরিকার আদর্শ নিয়ে চলব। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মওলানা আলী কারী রহমতুল্লাহ এর মিরকাতুল মিশকাত কিতাব লিখছেন যে এটা বুঝাইছেন যে অন্য কারো আদর্শ না, কারো দীন ধর্ম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, কারণ তিনি তো নবী ছিলেন, তো তিনি জন্মের পরে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ, সেই মোহাম্মদের নাম রাখা হয়েছিল, পরে তিনি বড় হয়েছেন তো আল্লাহ প্রভু উদ্যান করছেন, কি কথা বুঝলেন নাই। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের বরত, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উপর ফরজ ছিল তার নিজের উপর ইমান আছে, কি কথা বুঝলেন নাই। রসুল সাল্লাহ আলাইসলাম নিজেই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল, হ্যাঁ, এবং তিনি নিজেই বলতেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কালিমা শাহাদাত তার উপরে পড়েছিলেন। তিনি বলতেন যে হে আল্লাহ, আমি অন্তর থেকে সাক্ষ্য দিই আপনি একমাত্র মাবুদ, আর কোন মাবুদ নেই, আর আমি অন্তর থেকে সাক্ষ্য দিই যে এই মুহাম্মদ আপনার পয়গম্বর, আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যেরকম দুরুদ শরীফ করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শরীফ করতেন নিজের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সাহাবায়ে শুনতে থাকে যে তিনি দুরুদ পড়তেছেন, অর্থাৎ নবীর প্রতি তিনি দুরুদ শরীফ করেন। আচ্ছা, এই দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করতেন সকালে সকালে সন্ধ্যা, শুধু শুরুতে আসবাহনার আমসাইবের ব্যস্ত ওয়ালা দিনই নবী না। তিনি বলেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপর আমি চলব, তার আদর্শের উপর চলব। ইসলাম কি আশ্চর্য, আল্লাহ আল্লাহ, এতে বোঝা যায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা পবিত্রতা, কতটা স্বচ্ছতা, কতটা একনিষ্ঠতা। রব্বুল আলামিন যা বলেন শুধু তিনি ছাই করেন, আপনিও করবেন দরুদে হবেন, আপনার প্রতি আপনার ইমান আনা ফরজ, তিনি ইমান আছেন নিজের প্রতি হবেন, আমি আপনার রবি আমি এটা বিশ্বাস করি। এটা আমি পড়তেছি তা না, হাদিস শরীফের এবারতি ওয়ালা দিন নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমি দিনের উপরে আমি জিন্দগি কাটাব। ইহুদি খ্রিস্টানদের মতো না, কি হল আজকে, আহা কি সর্বনাশা কাণ্ড, মুসলমান নাম রাখবে এরকম, আল্লাহ পাক শুনলে খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, মুসলমান নাম রাখে মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানদের মতো। এক ভদ্রলোক একবারে নিকট থেকে আসছে, ইংরেজি শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত লোক, গত বছর আসছিলেন কানকাতে, আর এক পরিচিত মানুষকে নিয়ে বললেন যে আমার একমাত্র ওই সন্তান, আর কোন সন্তান নেই, ছেলে 7-8 বছর বয়স হবে। তা আমি বাচ্চাকে বললাম কি নাম, বললো যে আমি কিছুই বুঝলাম না, কিছুই বুঝতে পারলাম না, এটা কি, এটা ইংরেজি তো আমরা শুনতে শুনতে কিছু কিছু বুঝি না, এটা না বাংলা উর্দু আরবি ফার্সি তো নাই, বাংলাও না, ইংরেজি না কি অন্য কিছু তাও বুঝলাম না। তাহলে ওর বাবারে বললাম শিক্ষিত লোক কি, উনি আবার বললেন আমি বুঝতে পারতেছি না। কয়েকবার জিজ্ঞেস করার পর উনি যখন বললেন তা আমি তখন বুঝলাম যে এটা একটা দুর্বোধ্য একটা শব্দ, এবং উচ্চারণ অত্যন্ত কঠিন, কেমনে যে উচ্চারণ করা হইল, নাম রাখে মানুষ সুন্দর নাম সহজে উচ্চারণ করা যায়, কি নাম রাখছে মুখ দিয়ে আমার বাইরে হল, বহু চেষ্টা করলো আমি পারলাম না, আমি পারলে তো মুখস্থ করে আপনাদের শুনাইতাম, কিন্তু পারলাম না, আমি ব্যর্থ হইলাম। এর নাম মুসলমান, কোরআনে পাকের প্রতি, ইমানের প্রতি, ইসলামের প্রতি এই মহব্বত আপনার, আল্লাহ রসুলের প্রতি এতটুকু মহব্বত যে নামটা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মতো রাখা শুরু করছেন আপনারা, সন্তান দিলেন রব্বুল আলামিন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাম রাখো এরকম, দেখলেই বোঝা যায় আল্লাহ পাক, নাম শুনলে বোঝা যায় আল্লাহ পাক এর বান্দা। সবচেয়ে সুন্দর নাম আবদুল্লাহ আব্দুর রহমান, আবদুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা। অনেকে রহমান ভাই ডাকে, রহমান বলা কাউকে জায়েজ নেই, আল্লাহ বলা যেরকম জায়েজ নেই, রহমান বলাও জায়েজ নেই, রহমান একমাত্র আল্লাহ পাকের বিশেষ গুণ, খাস নাম, এটা অন্য কাউকে বলা যায় না, কারণ রহমান ভাই ডাকে। মুসলমানদের মধ্যে সঠিক দিনের কোন চর্চাই নেই, ইসলাম মোতাবেক যে দিকে বানানোর ফিকিরই নেই, এটা আমাদের কঠিন ভয়ঙ্কর পতন, এটা আমাদের বড় বড় বাদী, এটা আমাদের কোন সম্মান মর্যাদার বিষয় না। আমরা যদি সম্মানিত হতে চাই, সফলতা অর্জন করতে চাই আর বরকতময় শান্তিময় রহমতপূর্ণ জীবন চাই, আল্লাহর কসম একটাই তরিকা যে ইসলামের মোতাবেক জিন্দগি বানে, সুন্নত মোতাবেক জিন্দগি বানে। যারা ইসলাম মোতাবেক চলছেন, কেউ অসম্মানিত হয়ে গেছেন বা নিচু হয়ে গেছেন এমনটা কি হয়েছিল? এই হজরত বড় পিঠিলাল রহমতুল্লাহ, হজরত ফাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ, হ্যাঁ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, ইমাম গজালি রহমতুল্লাহ, শাহবুল্লাহ দেহলুই রহমতুল্লাহ, মানে যাদের নাম আমাদের জানা আছে অনেক প্রসিদ্ধ পরিচিত, তারা কি কেউ এমন এই ইসলামের অনুসরণের কারণে সুন্নত মোতাবেক জিন্দগি বানানোর কারণে তারা পৃথিবীর মানুষের সামনে লজ্জিত, লাঞ্ছিত, অবদস্ত, অপমানিত না, সকলের সম্মানের উচ্চ আসনে আসে। এই সম্মানের উচ্চ আসন ইসলামের বরকতে, সুন্নতের বরকতে, তাকওয়ার বরকতে, আল্লাহ তাআলার হুকুমের উপর অটল থাকার বরকতে। আর দুনিয়ার কেউ ইজ্জত সম্মান নাই করুক, সেটা আমার কাম্য বিষয় নয়, যে দুনিয়ার মানুষের কাছে কিছু পাওয়া এটা আদৌ মুসলমানের লক্ষ্য না। মুসলমানের তো একমাত্র লক্ষ্য বামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন, হ্যাঁ যে তাদের উপর আমার আদেশ, ওরা শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, স্যার আমার উপর নজর রাখবে, শুধু আমারই বন্দেগী করবে আমাকে খুশি করার জন্য, বাস খাতুন আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তৈরি করছিলেন তাদের নজর শুধুই আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে, আর জীবন গড়ার তরিকা এবং পদ্ধতির ক্ষেত্রে তাদের নজর শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর, আর সারা দুনিয়া থেকে তাদের নজর আলো আর কোন কিছুর উপর নজর নেই। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ পাকের হুকুম মানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মানো, লাআল্লাকুম তুরহামুন, দু জাহানের রহমতের সব দুয়ার আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ধরা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা সাহাবায়ে কেরাম, এই মাইয়ত বিভিন্নভাবে সঙ্গী হওয়া, এই সঙ্গী হওয়ার এক অর্থ হল বাস্তবে শারীরিকভাবে সঙ্গে থাকা, তো কাছে থেকেও যদি ইমানটা গ্রহণ করল, ইসলামটা গ্রহণ করল, হ্যাঁ সুন্নতের জিন্দগি না বানাইল, আল্লাহ রসুলের কথা মোতাবেক না চললো, অন্যদিনে মা আবু হবে না, হ্যাঁ নবীর সঙ্গে তারা না, কাছে আছে কিন্তু ইসলাম থেকে দূরে, সে কাছে নাই সে দূরে গেছে। মুফতি শফিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা মুনাওয়ারা যাইতেন, রওজা পাকের সামনে যাইতে ভয় লাগত, দূরে কোথাও বসতেন, রওজা শরীফের দিকে তাকায় তাকায় দূর শুয়ে পড়তেন, ওখান থেকে সালাত সালাম করতেন, সামনে আসতে পারতেন না। যে আমার মতো মানুষ, আমি এরকম নালায়, আমি ওখানে কেমনে যাই সামনে সামনে, ভয় একটা তার ভিতরে এরকম প্রবল ছিল। এক এক ধরনের এক এক হাল উঠে, কেউ যে হালতেই থাকে সামনে গিয়ে হাজির হয়ে যায় মহব্বতের এক রঙে, তার ভিতরে শ্রদ্ধা ভক্তি এবং ভয় এটা প্রবল ছিল। একবার তিনি মসজিদের অভিটি দূর এক থেকে বসে ওই রওজা পাকের দিকে সবুজ গম্বুজের দিকে ফিরে দূর শুয়ে পড়তেছিলেন, মনে খুব কষ্টের অনুভূতি, আহা সবাই কত কাছে যায় আমি বুঝাইতে পারি না, দূর থেকে দুরুশুই পড়তেছেন আর এই মনের কষ্ট, হঠাৎ অনিচ্ছায় ঘুম আসছে, কখন যে ঘুমায় পড়ছিল সেখানে তিনি জানেন না, ঘুমের মধ্যে দেখেন স্বপ্ন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তসলিম হচ্ছে, সঙ্গে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি শফিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আপনার কাছে যায় আমি কাছে যেতে পারি না, কত নারায় আমি কেমনি কাছে যাই, আমি দূরে দূরে থাকি, আমি কখন বড় আমি কত ভালো। রসুল্লাহ সাল্লাম জবাবে বললেন যে মিয়া শফি, তুমি বাহ্যিকভাবে আমার থেকে দূরে থাকলেও যেহেতু তুমি দিনরাত 24 ঘন্টা সর্বক্ষণ আমার সুন্দর তরিকা মোতাবেক চলো, এজন্য সর্বদাই তুমি আমার নিকটে আসো, তুমি আমার অনেক কাছে আসো। আর যে লোকগুলো আমার কাছে আসে বটে কিন্তু জিন্দগিতে তাদের সুন্দর তরিকা নেই, আমার সুন্দর মোতাবেক জিন্দগি বানায় না, ওরা কাছে আসলো মূলত ওরা আমার থেকে বহু দূরে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বানার সুন্নত, সুন্নতের অনুসরণ অনুকরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউকে কাছে বানায় না, আর সুন্নত ত্যাগ করলে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দূরে সরে যায়, দূরে পড়ে যায়। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দান। মুসলমানের ঘরে ঘরে খাওয়ার টেবিল, শহরে বন্দরে তো আছেই, গ্রামে গঞ্জে পর্যন্ত এই অবস্থা হয়ে গেছে। অথচ রসুল্লাহ সাল্লাহাম চেয়ার টেবিলে কখনোই খানা খাননি, কেন এর ভিতরে এক অহংকারী ভাব প্রকাশ পায়, বেপরোয়া ভাব প্রকাশ পায়, এক অহংকারী ভাব, এক বেপরোয়া ভাব, দুনিয়াদারদের মতো। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম চাইতেন এইভাবে তোমার জিন্দগি রং বানো, দেখলেই মনে হয় এটা তো মাওলা, এতেও রব্বুল আলামিন এর উপর পাগল সদা উৎসর্গ। এ তো আখেরাতের ফিক্রি বলা, এ তো দুনিয়া তার অন্তরে, দুনিয়া তার অন্তরের বাইরে। রেতে হাম জাহা মি হু জেসে ইহা কই, পৃথিবীটাতে এই পৃথিবীতে আল্লাহ কে নিয়ে সে এত ব্যস্ত মনে হয় যে আবার কাউকে ঠিক না আর কিছু বুঝলে যাবে। রক তার চাল চলো পূজা বসা দেখলে বুঝা যায় ও তো আল্লাহ, তো আল্লাহর জন্য দেওয়া, ও তো আল্লাহর জন্য উৎসর্গিত নিবেদিত, এমনটা রোগ। এজন্যই রসুল্লাহ সাল্লাহাম কদম কদম সাহাবায় গ্রামের গানি করতেন, নজরদারি করতেন যে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের বিতর্কিতের জীবনে কোন চিহ্ন না থাকে, কোন ছাপ না লাগে, পরে পরে দিলে দিলে প্রতিটি বিষয় রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্দর জীবনের ছাপ লাগে, যাতে আল্লাহ পাকের রহমতির রহমত তাদের প্রতি আকৃষ্ট হয়, যাতে ওকে দেখলেই তো ওর সর্ব অঙ্গে সর্ব বিষয়ে সকল ক্ষেত্রেই দেখা যায় কেবলই আমার প্রিয় নবীর জীবনের রং তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আল্লাহ আমাদের সেই তৌফিক দান। হ্যাঁ, কবে সেই দিন আসবে যে সুন্নতের মহব্বতে আমাদের ঘর থেকে খাবার এই যে টেবিল এগুলো আমরা সরাইতে পারব। হ্যাঁ, কারো যদি এরকম হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা নিচে বসতে পারে না, সেজন্য চেয়ার টেবিলে বসল তো দাম্ভিকতার ঢং না হওয়াছে, অহংকারী ঢং না হওয়াছে, বেপরোয়া ঢং না হওয়াছে, দুনিয়ার দারদের রং না হওয়াছে, সেজন্য আপনি এরকম করেন যে ওই টেবিলের উপরে দস্তরখান বিছায় আলাদা দস্তরখান বিছায়, আর যদি আপনার চেয়ার আরামদায়ক হয় পড়ে যাবেন না বলে মনে হয় তাহলে পা দুইটার উপর উঠে বসুন, আর যদি মনে হয় যে না আমার পা উঠে বসে যাবে না, ডাক্তার বলছে যে পা ঝুলে রাখবেন, ঝুলে রাখেন কিন্তু পায়ের জুতা রাখবেন না, পায়ের জুতা খুলবেন, পায়ের জুতা খুলবেন, জুতার উপর পা রাখেন, জুতার উপরে পা রাখেন। মুসলমান সে খানা খাবে এইভাবে আল্লাহ পাক দেখলেই দেখবেন যে আমার বন্ধা কি আদর্শ খানা খায়, আমাকে স্মরণ করতে করতে খানা খায়, আমার মহব্বতের সাথে খানা খায়, হ্যাঁ আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম তরিকার রঙে খানা খায়। রসুল সাল্লাহ বলতেন আমি খাইতে বসলে আমার মনে থাকে আমি আমার আল্লাহর বান্দা। হ্যাঁ, বান্দা সুলভ এবং দাস সুলভ চরিত্র নিয়ে রং নিয়ে রং নিয়ে তো আমি খাইতে বসি। হ্যাঁ,
তারা
সূর্যদা রসুল্লাহ সাল্লাহ সৌবত তার ইন্টারভিউতে করতে জিন্দগি এমন হয় যে রূপকান সূর্যালা শেষদাওয়ালা রূপওয়ালা নামাজওয়ালা তারা রূপকান সূর্যালা ইয়ামতা পূর্ণ ফজলা মিনাল নয় যে হালালের উপর জিন্দগি ফজলুল মানে ফসির তো এটাই লিখছেন হ্যাঁ নামাজ কত বলল পান্তাশরু ফিলাম কবদা মুমিন ফজলিল্লাহ এর নিশ্চিত অর্থ এটাই যদিও আজকাল কেউ আবেগে ভিন্ন অর্থ করে ও সকল বন্ধুদের ব্যাপারে আমাদের দুঃখ করা ছাড়া কি আছে কি হলো লোকদের আবেগে পড়ে কি বলো ভাই কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া করা কত কঠিন অপরাধের বিষয় যে আল্লাহ পাকের ফজল অনুগ্রহ তালাশ করে অর্থাৎ হালাল রুজি তালাশ করে রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বলছেন যে কে আমাদের ময়দানে কেউ নিজের স্থান থেকে নড়তে পারবে না এই চারটা বা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে জীবনটা কোন কাজে লাগাইছ যৌবন কোন কাজে ব্যয় করছ এবং সম্পদ কোন পথে আয় করছ কোন পথে ব্যয় করছ আর যা কিছু আল্লাহর দিন সম্পর্কে তোমার জানা ছিল সেটার মোতাবেক আমার প্রশ্ন করছ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই জীবনের হিসাব হবে এই যৌবনের হিসাব হবে এই সম্পদের হিসাব হবে জীবনের এক একটা মুহূর্তের এক একটা নিঃশ্বাসের হিসাব হবে সব আলো অন্ধকারের হিসাব হবে বুদ্ধিমান মানুষে যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকাল জীবনকে সুন্দরভাবে গড়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন আমরা পাক্কা ইরাদা করি যে আমি তো আল্লাহর হয়ে থাকব আল্লাহর হয়ে বাঁচব আল্লাহর হয়ে মরব আমরা পাক্কা ইরাদা করি আমার জীবনটাকে আমার জীবনটাকে আমার পারিবারিক জীবনটাকে জীবনকে আমি তো একদমই রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্দর জীবনের রঙেই বঞ্চিত করব আর আমি এটা নিশ্চিত ইহুদি খ্রিস্টানদের জীবন দ্বারা আমি বরদাস্ত করব না হ্যাঁ আমার রসুল্লাহ সাল্লাহ ইসলামের পবিত্র জীবনের সুন্দর রং বাদ দিয়া কোন জাতি কোন ধর্ম এবং কোন অন্য কারো কোন জীবনাচার কৃষ্টি কালচার কুশৃঙ্খলা আমি অনুসরণ করব না অনুকরণ করব না যা সেগুলো সব আমি তুলে সরাব অবশ্যই সেগুলো থেকে আমার জীবনকে আমি পবিত্র করব পাক্কা ইরাদা করি আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের সকলকে সুন্নতের মহব্বত আমাদেরকে দেন সুন্নত তরিকার জিন্দেগির নেশা পিপাসা আমাদের নসিব সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين دعوانا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم
عجب هو يا صاحب موجود মাফ করে দেন চলো চলো
আমার নাম শায়খ মুর্শিদ হযরত মাওলানা শাহ আব্দুল মজিদ হোসেন সাহেব কবিতার নাম হতে চাহি এদেশ তবে আমি যে উদ্দেশ হতে চাহি এদেশ তবে আমি যে উদ্দেশ ডুবে যাবি দূর সাগরে কি সিজদা মাঝে ডুবে যাবি দূর সাগরে কি সিজদা মাঝে হাত
পুনঃ কুরআনে করিম রব্বুল আলামিন বলছেন যে যারা আমার প্রতি ইমানওয়ালা বান্দা তো এরা ইউকিমুন আসসালাম, ওর নামাজকে সর্বাঙ্গীন সুন্দর করে পড়ে, ইউকিমুনা মানে সর্বাঙ্গীন সুন্দর এবং নিখুঁত ভাবে পড়ে। তো নিখুঁত নামাজ কেমনে পড়বে, যে অন্তরে হিংসা, চোখ কুদৃষ্টিতে অভ্যস্ত, বেপর্দায় অভ্যস্ত এই লোকটা, গিবতে অভ্যস্ত, মিথ্যা বলতে অভ্যস্ত, হারামের সঙ্গে সম্পর্ক, এরকম ভিতরটাকে কলুষিত কালিমাযুক্ত করে এর কোন রকম হাত পা ধোয়ার উজু করে সে আসলো নামাজে দাঁড়ায় গেল। এই ইউকিমুনা সলা থোড়াই এটা, হ্যাঁ একে বলে ইউকিমুনা সলা। হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইউকিমুনা সলা, নামাজ কায়েম করা, এটাকে শিক্ষা দিয়েছেন যে ইজা ওয়াইজা সল্লাইতা ফসল্লি সলাতাল মুয়াজ্জিন, যখন নামাজ পড়ো তো একদম বিদায় দানকারী নামাজ পড়ো, সলাতাল মুয়াজ্জিন যে রুখসৎকারী বিদায় দানকারী। হ্যাঁ তো কি সেটা, হুজুরুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সলাতাল মুয়াজ্জিন আই মুয়াজ্জিন লি হাওয়াহু আও লি হুব্বিদ দুনিয়া আও লি উমুরিহি, যে আজকে যে নামাজ পড়লাম তো আজকে এসা নামাজ পড়লাম যে বস আয় আল্লাহ আর তো কোনো গুণা করবো না, হ্যাঁ আর আমার মনের কথা শুনব না, খায়েশাতের পূজা করব না, এখন তো শুধুই আপনার মর্জি মোতাবেক শুনব। কারণ নামাজ যখন পড়ে বন্দা নামাজের মধ্যে আল্লাহ পাকের সীমাহীন নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলা সেজদার মধ্যে বন্দাকে অনেক বড় নৈকট্য রসিক করবে, সেজদায় পরে তখন আল্লাহ পাক বন্দাকে অনেক প্যার করেন, অনেক আদর করেন, মায়া মহব্বত করেন, অনেক বেশি তাকে কাছে টানেন, অনেক বেশি নৈকট্য দান করেন। মহান রব্বুল আলমিনের এত বেশি নৈকট্য ধন্য হওয়ার পর, এত বেশি স্নেহ ধন্য হওয়ার পর, এত বেশি আদর মায়া পাওয়ার পর বন্দার জন্য কিভাবে শোভনীয়, আবার সে এই অভিশপ্ত কালিমাযুক্ত লানতের পথে আবারও চলবে। হ্যাঁ তো মুয়াদ্দিন লি হাওয়াহু, নিজের তামাম হারাম খায়েশাতকে সে ত্যাগ করে দেয়, মুয়াদ্দিন মানে ত্যাগকারী, হ্যাঁ বিদায় দানকারী ত্যাগকারী। তো কারে ত্যাগ করল, বিদায় দিল তো কারে বিদায় দিল, বিদায় জানাইল সে নিজের খায়েশাতকে, কাম রিপুকে এবং হব্বে দুনিয়াকে, দুনিয়ার মোহকে ত্যাগ করে দিল যে আমি আর দুনিয়ার হারাম রাস্তায় যাব না। আর এটা হল যে এই অর্থ হইতে পারে যে এই কথা মনে করা যে আমার জীবনের শেষ নামাজ, হয়তো আর কোনোদিন নামাজ পড়তে পারে কিনা, এই এই সেজদা কত দাম। এক হাদিস শরীফ আছে যে সেজদার আয়াত যখন পড়ে তেলাওয়াত করে আর সেজদা করে তো শয়তানি দৃশ্য দেখলে মাথা পিটাইতে পিটাইতে দৌড়াইতে থাকে, পালাইতে থাকে আর চিৎকার করতে থাকে, কেবলই চিৎকার করে যে আদম সন্তানের প্রতি সেজদার নির্দেশ হল, সেজদা করলো ওর জন্য জান্নাতের রাস্তা খুলে যায়, আর আমি সেজদা করলাম না, আমি মরদুদ হলাম, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ সেজদা যে কত দামি, কত বড় নেয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার কদর করার তৌফিক দান করে। সেজদার কদর কি, যে মহান আল্লাহর সীমাহীন নৈকট্য লাভের পর ফের সেটার কদর করা, যে যারা দূরে নিক্ষিপ্ত তাদের জিন্দগি, তাদের চরিত্র, তাদের কার্যকলাপ আমার দ্বারা আর না হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করে। হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু সেজদা করতেন, নামাজে দাঁড়াইতেন, এসা নামাজ পড়তেন যে তাম দুনিয়া থেকে আলো, গায়রুল্লাহ থেকে আলো, গুনামুক্ত জিন্দগি নামাজে দাঁড়াইতেন, একদমই নূরের ভিতরে ডুবে যেতেন। আর সলাত নূর, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ তো নূরই নূর, ওয়াজ এক জিনিস, মুখস্থ কথাবার্তা বলা এক জিনিস, কিতাবে লেখা আছে পড়ে পড়ে শুনে দিলাম সেটা এক জিনিস, আর সেরকম জিন্দগি বনা এক জিনিস। সাত বছরের বাচ্চা বালে ঘোয়ার ওয়াজ করল, সাত বছরের বাচ্চা বালে ঘোয়ার ওয়াজ করল, তো সে কি বুঝে বালে কাকে বলে, আর যে বালে হয়ে গেছে তার কি ওয়াজ করা লাগে, সে তো নিজেই বালে, সে সর্ব অঙ্গ তার এক প্রচন্ড শিহরণ অনুভব করে, যেটা 7 বছরের বাচ্চা কোনোদিন কল্পনাও করা সম্ভব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে জিন্দা ইসলাম ছিল, জিন্দা ইমান ছিল, জিন্দা তাকওয়া ছিল, জিন্দা সুন্নত ছিল। আমরা মুখস্থ করি সুন্নত, দিন মুখস্থ করি, ইসলাম মুখস্থ করি, মুখস্থ ইসলাম প্রচার করি, মুখস্থ ইসলাম, মুখস্থ ইসলামকে বয়ান করি। কারণ আমাদের জিন্দগি তো এখনো সুন্নত মোতাবেক হয়নি, তাকওয়ার মোতাবেক হয়নি। হ্যাঁ, আপাত মুস্তক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা মোতাবেক আমরা এখনো করতে পারিনি। তো মুখস্থ ইসলাম আমরা প্রচার করি। হ্যাঁ, আর সাহাবায়ে কেরাম যে ইসলাম বলতেন সেটা হল তাদের জিন্দগির ইসলাম। হায়া মজা পায়া এক লোক বলে চিৎকার করতেছে, আল্লাহ রে কি মজারে কাটাল, যদি খা দুই চার বস। তো অন্যরা শুনলেই মনে করে ও যেভাবে ডাক দিল, চিৎকার দিল, তো মনে হয় দারুণ মজা হয়েছে। তো এখন আল্লাহ কি মজা এই কাটাল। হ্যাঁ, সে এই শীত মৌসুমে এক দোস্ত জালেম মহব্বত করে বহুত ব্যবসায়ী মানুষ, তো এই এই শীত মৌসুমের মধ্যে 5-6টা না কয়টা কাঁঠাল খাওয়াইছে। তো অনেক বছর আগে ওই কি এটা জিগাতলা বিডিআর ক্যাম্পের ওখানে ওই একটা মার্কেট আছে, তো ওখান থেকে অনেক বছর আগে বেমৌসুমে এরকম কাঁঠাল দিকে কিনে নিয়ে আসছিলাম আমি। ভাই বেমৌসুমের কাঁঠাল না ভালো, খুশবু দেখলাম আছে, নিয়ে আসলাম। তো আইনে দেখি যে কোনো আমাদের ঘরের কোনো মানুষ একটা কোষও মুখে দিতে পারেনি। ওর সুরতি এরকম, হাইয়ত কাইফিয়ত এরকম, এমনটা দুর্দশাগ্রস্ত যে আমি গ্রাম তো শুকলাম কিন্তু মুখে দিয়ে কেউ খাওয়া সম্ভব হয়নি। কি ডাল হয়ে যেন, যাই হোক অন্তত দেখার তো তৌফিক হল। এইবার ওই দোষ যখন কাঁঠাল নিয়ে আসছে তো আমার সন্দেহ যাবে যেটা কি জানে। শীত মৌসুমে কাঁঠাল নিয়ে আসছে বলে পাওয়া যায় ওইদিকে গুলিস্তান হাউস বিল্ডিং এর ওদিক কোন জায়গায় পাওয়া যায়। বললাম ভোলো দিকে কি বিষয়, ইয়া আল্লাহ এত মিষ্টি, এত সুস্বাদু, এত রস, হতভাগ আমি যে এই মৌসুমি কাঁঠাল কি ব্যাপার, কোথেকে আসছে কি মামলা, খাইলাম। আবার আরেকদিন আরেকটা নিয়ে আসছে, ওই যে আলম কাঁঠাল খাওয়া খুব পছন্দ করে। আচ্ছা এইরকম তবিয়তের লোক যে আমি ব্যস্ত এরকম জুমার দিনে নিয়ে আসে কোনো সময়, তো ব্যস্ততা আর তো সময় পায় না, আর লোকজন থাকে ফের মিটিং সিটিং বিভিন্ন কর্মব্যস্ততা, এই করতে করতে রাত বাজে 1টা। তো সে একজন আসছে 1-1.5টার মতো বাজে, এক দোস্ত আসছে আইসা বলে যে হাদিসে বলে কি বুধ আজকে কপালে কাঁঠাল নাই। আমি কেন বলে যে আপনি এখনো তো ডাকলেন না, ব্যস্ত ছিলাম। আমি বললাম জলদি করো কাঁঠাল ভাঙো, তো ফের ভাঙলাম, পরে তাকেও ডাকলাম, তো হাসে খুশি হয়ে গেছে কাঁঠাল দিয়ে। যাই হোক তো খাইলাম, অনেক খুশবু, একদমই মৌসুমের কাঁঠালের মতো বিলকুল মজা কাঁঠাল খাইলাম। এক একজন বলে আল্লাহ করে এত মজা, এইরকম দেখলে তো আরেকজন শুনলে মনে করে আচ্ছা কি ব্যাপার, তো দেখি তো আরো এক দুজনে তিনজনে খায়, হ্যাঁ দেখেছে সেও মজা পেতেছে, আরে মাশাআল্লাহ। তো আর দু তিনজনে আরে আচ্ছা দেখি ফিরে এক কোষ আমিও খাই, কি কথা বুঝুন নাই। তো সবাই দেখ দৃশ্য দেখেই মনে করে এরা খায়া, যেভাবে একদম চোখ যেরকম নাচতেছে, চেহারা উজ্জ্বল হয়ে উঠতেছে, মজা পেয়েছে, দেখলে বলারাও খায়। এটাই কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আহসানু কওলা মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। এ আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে এত মজা পায় দোস্ত, আমার তো কি স্বাদ লাগে, কি মজা লাগে, আহা কি মজাদার আল্লাহ পাকের নাম, কি নেশাওয়াল আল্লাহ পাকের সামনে একটা সেজদা। হ্যাঁ, তো ওর সেজদা দেখে, ওর নামাজ দেখে, জিকির দেখে, সুন্নতের আমল দেখে অন্যরা ভাবে কি কি বড় কিছু পাইছে রে তো সে। হ্যাঁ আল্লাহ একবার সুবহান আল্লাহ। হ্যাঁ সর দেবে সর রাখ দু তো জমি কো আসমা করবে, হাজর সাহেব রহমতুল্লাহ আলী বলেন মিয়া সেজদার মাথা রেখে জমিনকে আসমান বানাই দিই, সেজদার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। ऐसा। তো এইরকম লোকেরা যখন দিনের কথা বলে ফের সুবহানাল্লাহ কি সে আসরি কথার মধ্যে অকল ইন্নানি মিনাল মুসলিমিন, দিনের কথা বলার তরিকা হল নিজের মধ্যে কামেল দিন পয়দা করা, ফের দিনের কথা বলো। বাকি হল যে যাদের পয়দা হয় না এরকম দিন তারা কি বলবে না, তাদের জন্য বলা জায়েজ, কিন্তু তারা মডেল না। হ্যাঁ, ইসলাম শিক্ষা দেয় যে পয়গম্বর দিলাম যিনি মুকাম্মল মডেল নমুনা, তো তার থেকে দিন শিখবা। বের সাহাবিদেরকে এরকম মডেল বানিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলসালাম। বের রব্বুল আলমিন বলছেন আমিনু কামা আমানান নাস, আমার রসুল সাল্লাহ আলসালামের সাহাবিরও মডেল, তাদের মতো ইমান বলা হোক। এ কোরআন শরীফ আল্লাহ তাআলা তাই বলছেন, হ্যাঁ, যে মুহাম্মদুর রসুল্লাহ আল্লাযিনা মাআহু, তার পুরা তাদের সিফাতকে গুণাবলীকে বয়ান করছেন। আমার রসুল সাল্লাহ আলসালামের সঙ্গে যারা থাকেন তারা এসা কামিল, এসা কামিল, তোমরা এই কামিলদের থেকে দিন নাও, যেই নিবা কামিল দিন পাইবা। অকল ইন্নানি মিনাল মুসলিমিন, এটা এই এই কথা যে কামিল দিন পাওয়ার কারণে সে কামিল দিনের উপরে আমল করে এসা মস্ত নেশাগ্রস্ত, সেকে বলে আসো ভাই ইসলাম, কি শান্তি, কি শান্তি, কি আরাম, কি মজা, কি খুশি, কি সম্মান, কি মর্যাদা, কি কামিয়াবি এখানে, আসো জলদি এখানে। হ্যাঁ, নিজে দিনের উপর নাই, আর আরেকজনকে দিনের কথা বললাম, জায়েজ আছে বললাম, কিন্তু এটা ইসলামের মূল তরিকা না। নবী 40 বছর পরে নবুয়ত পান, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে আগে দেখাতে, দেখো তার আগে তো নবী, নিজে নবীটা বলেন নাই, আগে দেখার যিনি কেমন, আল্লাহ কি সৎ, কি স্বচ্ছ, কি পরিচ্ছন্ন, কি মার্জিত, কি উন্নত চরিত্র, হ্যাঁ, এবং কতটা বিশ্বস্ত, কি একদম চূড়ান্ত ভাবে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। হ্যাঁ, সম্পূর্ণভাবে তার জীবনটাকে আল্লাহ পাক সকলের সামনে উন্মুক্ত করে দেন। যখন দেখে যে আল্লাহ পাক দেখেন যে সবাই এখন 100 ভাগ তাকে বিশ্বাস করতে বাধ্য, এরপরে এখন হুজ্জত তাম হয়ে গেছে, এইবার তিনি নবুয়ত দিয়ে দিলেন, এখন তিনি বললেন যে হে লোক সকল, চলো এক আল্লাহকে মানো, তোমরা অনেক মাবুদ বানিয়েছো, এত মাবুদ না, একজন মাবুদ। তো এখন লোকজন বলে যে কি ব্যাপার, অনেকে মনে করলো হ্যাঁ এই তো আগেই হক লোক, ঠিক আছে, ইমান গ্রহণ করে। আর যারা মনে করে ওনারে মানলে তো আমার নেতৃত্ব যায়, ওনার হাতে মুড়ি ধরলে পরে তো আমি আর সে শাসাব থাকি কোত্থেকে, মহান নেতা থাকি কোত্থেকে। ওই মহান নেতারা ওই নেতার পোস্ট নিয়ে এতটা অহংকারী এবং দাম্ভিকতায় আক্রান্ত, এর নবীকে মানতে পারে না, এর জাহান্নামে চলে যায়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের নামাজ ছিল, জিকির ছিল, তেলাওয়াত ছিল, যে গুনামুক্ত জিন্দগির জিকির, তেলাওয়াত, নামাজ এবং সেজদা, তাদের তারা বুঝতেন যে নামাজ কি মজা। আমরা ওই কিতাব পড়ে ওরা হাদিস থেকে কোরআন শরীফ থেকে পড়ে পড়ে মন্ত্র মুখস্থ করে মন্ত্র শুনাই, এর দ্বারা লোকেরা কোথেকে মজা পাবে, ওই যে কাঁঠাল খায়া বড় চিৎকার, আল্লাহ রে কি মজা। তো অন্যেরা তো বুঝে দেন আমার দেন দেখি দুটা কোষ, যার ডায়াবেটিস সেও বলে যে দেন দেখে কোষ খাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান, সব দোস্ত আমরা হিম্মত করি যে গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, যেখানে গুনাহ সেখান থেকে দূরে সরা। অনেক ছেলেমেয়েরা আজকাল কি হলো, সে মোবাইল নিয়ে খালি ছেলে তাল মেলে মোবাইলের ভিতরে সেমরিদের ছবি, আজে বাজে ছবি, গান্দা নোংরা ছবি। হ্যাঁ, নামাজি লোক, দিনদার লোক, হ্যাঁ, এলেমওয়ালা, আমলওয়ালা, আর মোবাইল নষ্টামিওয়ালা। এই মোবাইলটাকে ফেসবুকে ঢুকার জন্য, ফেসবুকে ঢুকিয়া যত সব অনাচারে লিপ্ত, ধ্বংস এবং বরবাদ, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা কুর্তা গায়ে, ওদিকে ভিতর পুরা শয়তানে দখল করে বসে আছে, ভিতরটা ইবলিসের রাজত্ব মিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। কি হলো, কি অবস্থা আজকে আমাদের, হ্যাঁ, ইসলাম প্রচারের জন্য লোকজন পাগল হয়ে গেছে, সব ইসলাম প্রচারক এই ওয়াজের স্টেজ পাইলে লাফায় গিয়ে বসে গেল যে আমি খুব মোবাইল লেগে ইসলাম ইসলাম প্রচার করব। আরে মিয়া, পহেলা কাম নিজের মধ্যে ইসলাম আগে পয়দা করা, ইসলাম নিজের মধ্যে আনা, তাকওয়ার জিন্দেগি নিজের মধ্যে আনা, ফের তুমি আমি ইসলামের কথা বললে তো লোকদের মধ্যে আসর হবে ইনশাআল্লাহ, সেটার দ্বারা ফায়দা হবে। হ্যাঁ, আমাদের বুজুর্গান দিন এসা ছিলেন যে দিনের কথা এত প্রচার করেন না যতটা আজকাল আমরা শুরু করছি, কিন্তু তাদের দ্বারা ফায়দা বেশি হয়েছে, তাদের দ্বারা মানুষ বনছে বেশি, এই কারণে যে পুরা কামেল জিন্দগি তাদের ইসলাম মোতাবেক ছিল, কামেল ইসলামের জিন্দগি ছিল, তো তাদেরকে দেখলে মানুষ বিশ্বাস করত, পরে ওই রং তাদের মধ্যে পয়দা হতো। আর আমাদেরকে দেখে যে মিম্বরে তো ভালো কথা এগো, পরে গিয়ে ওখানে দেখে যে আরেক জায়গায় পাকা শয়তান, হ্যাঁ, পরে দুইটা গালি দিয়ে হাইটে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস দীন, খালেস সুন্নতের মহব্বত এবং সেরকম সেই রঙের জিন্দগি নসিব ফরমায়। চলো ভাই, কাঁঠাল বলা আছে হঠাৎ দেখলাম এখন, চলো ভাই।
ডুবে যাবি নূর সাগরে কি সিজদাম আছে, হাকিস যদি গুনাহ মুক্ত সদা তাকওয়া সাজে, হাকিস যদি গুনাহ মুক্ত সদা তাকওয়া সাজে, সিজদা সেজে নূরের দরিয়া নিঃসীম সিংহে ধার, অসীম নূরের কদম পরে রাখিস যখন মাথা, রাখিস যখন মাথা, সিজদা সেজে নূরের দরিয়া নিঃসীম সিংহে ধার, অসীম নূরের কদম পরে রাখিস যখন মাথা, রাখিস যখন মাথা, সিজদা সেজে নূরের দরিয়া নিঃসীম সিংহে ধার, অসীম নূরে কদম পরে রাখিস যখন মাথা, অসীম নূরে কদম পরে রাখিস যখন মাথা। কত সোহাগ মায়া এক সিজদাতের অভিয়ামি, কত স্নেহ ছায়া, কত স্নেহ ছায়া, কি যে আদর কত সোহাগ মায়া, এক সিজদাতে হাজার বছর থাকি রাজন সাথে, হাজার হাজার রাজ্য এবং মুকুট আমার হাতে, মুকুট আমার হাতে, এক সিজদাতে হাজার বছর থাকি রাজন সাথে, হাজার হাজার রাজ্য এবং মুকুট আমার হাতে, মুকুট আমার হাতে, এক সিজদাতে হাজার বছর থাকি রাজন সাথে, হাজার হাজার রাজ্য এবং মুকুট আমার হাতে, হাজার হাজার রাজ্য এবং মুকুট আমার হাতে।
এক সিজদা করে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বৎসর সারা জাহানের রাজা বাদশাহরা বাদশাহী করে যে দৌলত পায়, তার চেয়েও কোটি কোটি গুণ বড় দৌলত এক সিজদাতে আল্লাহর বন্দা লাভ করে। কিসের মেয়ে রাজত্ব, কিসের সিংহাসন, সিজদার মর্দমা। ہندوستان ایک بزرگ سیلن مولانا فضل الرحمان گاندھی مراد آبادی رحمت اللہ علیہ، تینی حضرت حکیم الامت مولانا صبر علی تھانوی رحمت اللہ علیہ کے بول سیلن، مولانا جب میں سجدہ کرتا ہوں تو مجھے ایسا معلوم ہوتا ہے کہ میرا اللہ میرا پیار لے رہا ہے. مولانا جب انہیں سجدہ کری تو انہیں بھی انوبھو کری যে আল্লাহ পাক আমাকে আদর করতে থাকেন, মায়া করতে থাকেন, সেজদার সেজদার যে কত বড় নেয়ামত, হাজার হাজার বছর এক সেজদাই মনে যেন হাজার বছর পার হয়ে গেছে মহানব্বুল আলমিনের সাথে. আল্লাহ 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 কেসা আজীব নেয়ামত সেজদা, যে এত এলেম ছিল, ইবাদত ছিল, আমল ছিল, মারিফত ছিল, যে রব্বুল আলমিন বলছেন যে একটা সেজদা কর আদমকে, তো রাজি হয়নি, অস্বীকার করছে, মরদুদ হয়ে গেছে. সে সেজদা কেসা নেয়ামত যে রব্বুল আলমিন আমাদেরকে আজীবন সেজদা করার হুকুম দিয়ে গেছে. এক বুজুর্গ বলছেন যে হে আল্লাহ আমার জবান এত নাপাক, সারা জাহানের সমস্ত সাগরের পানি দিয়ে যদি আমি আমার জবানকে ধুই আপনার নাম নেওয়ার উপযুক্ত হবে না এই জবান, তো আপনার দয়া মেহরবানি যে আপনার নাম নেওয়ার আমাকে অনুমতি দিয়ে দিচ্ছেন, যখন খুশি আমার নাম দিবা. হ্যাঁ, এই নাপাক দেহ দিয়ে চেষ্টা করা কেমনে সম্ভব ছিল? চোখ চোখ নাপাক, জবান নাপাক, হ্যাঁ, ভিতর না পাক, বাইর না পাক, এত সব আবর্জনার নাপাকিতে ডুবা এই দেহ নিয়ে সেজদায় মহানব্বুল আলমিনের সামনে কিভাবে সম্ভব ছিল হাজিরা দেওয়া? কিন্তু রব্বুল আলমিনের কি মেহরবানি যে বস তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লগায়ে যা কুদরত জুলজালাল ক্যা নহি গিরগিরায়ে যা, যে হালে আসো আল্লাহকে ডাকো, আল্লাহ পাক রহমত দান করবেন, মেহরবানি করবেন. গুনাগাররাও যদি ডাকে, গুনাগার ডাকো, আল্লাহ পাক সাড়া দেন. চলো ভাই. এত বিশাল সুবিস্তীর্ণ এক রাজ্য সেজদা হল সীমাহীন নূর ও নৈকট্য এবং সীমাহীন তাজাল্লির এক দেশ. এই সাত আসমান জমিন সেজদার নূরের সামনে, সাত আসমান জমিন এক অত্যন্ত সংকীর্ণ জায়গা, সেজদা এত সুবিশাল এক জগতে নিয়ে যায় বন্দাকে, সেজদা এসা এক সুবিশাল জাহান পর্যন্ত পৌঁছায় দেয় বন্দাকে. হ্যাঁ, সাত আসমান জমিনের ঊর্ধ্বে পৌঁছায় দেয় মহান রব্বুল আলমিনের স্নেহ মায়া মহব্বত নৈকট্যের ফুলে তুলে দেয় সেজদা. হ্যাঁ চল. আমি নিরুদ্দেশ, আমি নিরুদ্দেশ. সাহাবায়ে কেরামের জামানাতে সাহাবীদের ভিতরে বহু সংখ্যক ছিলেন যারা কবি ছিলেন, কবিতার এমনি আগে থেকে তারা সাহিত্য চর্চা করতেন, এর ইসলামের পরে তারা কবিতার মাধ্যমে আল্লাহ পাকের দ্বীনের চর্চা করতেন। এবং সব জামানাতে এটা ছিল, ওলামা মাশায়েখ আউলিয়া বুজুর্গান তাদের মধ্যে বহু বহু কবি ছিলেন, কবিত্বের কবিত্ব চর্চার অভ্যস্ত ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের মহব্বতে দ্বীনের মহব্বতে কবিতা বলতেন। হ্যাঁ, ইসলামের যত কিতাব আছে কবিতা সব কিতাবই কবিতাই কবিতা ভরা, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, হ্যাঁ না, হাদিসের শুরু হয় রসুল্লাহ ইসলামের সিরত, সাহাবাদের জিন্দগি। কিন্তু এখন কিছু লোক কবিতা পড়াকে দ্বীনের খেলাপ মনে করে, যেটা দ্বীনের খেলাপ না এটাকে দ্বীনের খেলাপ মনে করলে গুনাহ হবে না? আর যারা এই কবিতা পড়লো এদেরকে যদি মনে করা হয় বদ্দিন, এই কুধারণা এটাকে গুনাহ কবিরা না? এই জন্য দ্বীনের খেলাপ বিষয়ে লোকদেরকে বলতে নেই, তালিম করতে নেই। কিছু লোক আবেগে এরকম বলে অবশ্যই এরকম এগুলি শুনবেন না, গান বাদ্য, যেটা গান না সেটাকে গান মনে করে তুমি নিজে গুণাগার হবে না? হ্যাঁ চলো ভাই, মান রফিক সাহেব কি শোনাব না? আল্লাহ আমাদের মাফ করে দেন। বস এতটুকু যে তাকওয়ার উপর চলি, সুন্নত মোতাবেক চলি, তাকওয়ার উপর চলি, সুন্নত মোতাবেক চলি, এবং জিক্রুল্লাহর জিন্দগি বানাই, আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বত রাখি, উঠা বসা রাখি, আকাবের উম্মতের তরিকার উপরে জিন্দা থাকি, তো ফের জান্নাতের রাস্তা সহজ। এগুলো কোনো আবেগী কথা না, উসুল শরীয়তে সেটা শুনে দিছি আপনাদের। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন তোমার তাকওয়া আছে, তোমার সব আছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি তাকওয়ার উপর চড়ো, আরাম কাজ আরাম রাস্তা থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় ইবাদত ওয়ালা। হ্যাঁ না, তাকওয়ার উপর চলা, এলমে দিন যতটুকু জরুরি কমপক্ষে অতটুকু তো শিখ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেকের জরুরি জরুরত পরিমাণ এলমে দিন সকলের মধ্যেই ছিল, কারণ এবাদত কবুলই হয় না, এবাদত গ্রহণযোগ্যই হয় না যতক্ষণ না এলমে শরীয়তের মোতাবেক হয়। হুজরতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন, হযরত বিখ্যাত আনাফি মুহাদ্দিস এবং ফকি হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন আবেদের ব্যাখ্যায়, শরীয়তের ভাষায় আবেদ এই খালি এবাদত করতে থাকলে তাকে আবেদ বলে না। এখন লোকেরা বেশি বেশি এবাদত দেখলে মনে করে লোকটা খুব আবেদ। ইসলামের পরিভাষায় আপনার আমার কথা, ইসলামের ভাষায় কোরআন সুন্নার পরিভাষা আবেদ তাকে বলে যে এবাদত করে এলমে শরীয়তের বিলকুল মোতাবেক, যাই করে পুরোটা জানা আছে সুন্নতের মোতাবেক, শরীয়তে পাকের আকামের মোতাবেক, তখন সেটা এবাদত। এইরকম এবাদত বেশি পরিমাণে যারা করে তাদেরকে আবেদ বলে। জরুরত পরিমাণ এলম আছে, যা এবাদত করে সেই মোতাবেক এলম আছে, আর এবাদত তার খুব, তখন তাকে আবেদ বলে। কি কথা বলেন নাই? আর ফকি বা আলেম দিন বলেন যে সাধারণত জিন্দগিতে এবাদত বন্দিগিতে যা এলেম দরকার তার চেয়েও ব্যাপক এলম দিন তার মধ্যে আছে, তখন তাকে আলেম দিন বলে। এখন লোকজন মনে করে যে আমরা দিনের কথা শিখছি, কিছু কাজে আমরা আলেম, কোরআন হাদিস পড়েন না, বুঝেন না, তো বুঝবেন কোথা থেকে? আপনারা যারা সাধারণ মুসলমান ভাইরা তা কেমনে বুঝবেন যে আলেম মানুষও আলেমের ব্যাখ্যা কম জানে? হ্যাঁ, যে নাবিবির পরে সরজামি পরে মাদ্রাসায় কিছু লিখলে পড়লে মনে করে আমরা আলেম হয়ে গেছি, কি বলবে? আলেম একে বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। হ্যাঁ, যে কুল্লু মান আসাল্লাহু ফাহুয়া জাহিল, সাহাবা তাবিন তাবে তাবিন সকলের কথা, তামাম আইম্মা মুজতাহিদিনের কথা, যে ব্যক্তি কোন গুনাহে লিপ্ত গুনাহ ছাড়ে না সে আলেম না সে জাহিল। তো ফের আলেম কেমনে হল? হ্যাঁ, আর এই খালি কতগুলো বই পুস্তক পড়লে থোড়াই আলেম হয়, পণ্ডিত হয়, শিক্ষিত হয়, আলেম দিন হওয়া অনেক বড় ভারী ব্যাপার। আলেম তখন আলেম যখন তাকে নায়েবে রসুল বলা সম্ভব, তার পুরা জিন্দগির সবগুলো বিষয় রসুল সাল্লাহ আলাই ইসলামের প্রতিনিধিত্বশীল, তার দুই চোখ প্রতিনিধিত্ববালা, তার জবান প্রতিনিধিত্ববালা, তার ফিকির প্রতিনিধিত্ববালা, তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ রসুল সাল্লাহ আলাই ইসলামের জীবনের একদম মূর্তিমান প্রতিনিধিত্বশীল, কি কথা বুঝেন নাই? অর্থাৎ সে চলে এরকম, বলে এরকম, করে এমনটা, যেমনটা রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম চলতেন, বলতেন, পড়তেন, তার মধ্যে এলমে দিন মজুদ, আর এইরকম হালত তার, এরকম আখলাক এবং জিন্দগি তার, তখন সে আলেমে দিন, তখন সে নায়েবে রসূল। এই কারণেই, এই হাকিকত বুঝার কারণেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস মাওলানা জাকির হোসেন রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় মানুষরা পর্যন্ত বুজুর্গানের কাছে ছুটছেন যে এলম শিখছি, লেখাপড়া করছি, এখন এলমে নবুয়ত ভিতরে আসুক, নূরে নবুয়ত ভিতরে আসুক, নায়েবে রসূলের মকাম আল্লাহ পাক দান করুক। সেটার জন্য দৌড়ানো দরকার, ছুটা দরকার কোন আল্লাহওয়ালার কাছে গিয়া, নিজেকে ওয়াইসাকিহিম। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমার নবী তার সাহাবিদেরকে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইসাকিহিম, কোরআন শিক্ষা দেন, কোরআনের আহকাম শিক্ষা দেন, কোরআনের বিস্তারিত বিষয়াবলী এর ব্যাখ্যা মর্ম বুঝাইয়া দেন, ওয়াইসাকিহিম, এবং তাদের জীবনে সেটা প্রয়োগ এবং প্রতিফলিত হওয়ার ব্যবস্থা করে তাদেরকে একদম পবিত্র বানায় দেন। ওই ইউজাকিহিমটা লোকরা বুঝেও না, অনুবাদ শেখা এক জিনিস আর এটাকে মর্মে মর্ম উপলব্ধি করা আরেক জিনিস। মেয়ে ওই ইউজাকিহিম জিন্দগির প্রতিটি ভুল বিষয়টাকে সরাই দেওয়া, সেখানে একদম আলোকিত নূরওয়ালা বিষয়টাকে সেট করে দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া, ওই ইউজাকিহিম রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেটা করতেন, সাহাবায়ে কেরামকে এসা বানাইছেন। তবে তো রব্বুল আলমিন বলছেন যে রাজিয়াল্লাহু আনহু রাজুয়া, আমার যে আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম এসা এদেরকে ঘটছেন যে আমি খুশি হয়ে গেছি তাদের দিকে, ওরা আমার পায়ে খুশি, আমি ওদের পায়ে খুশি। আহা, রাজিয়াল্লাহু আনহু রাজুর কেসা আজিমুশান কথা, আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলমিন এই কথাও বলতে পারতেন যে আমি ওদের প্রতি খুশি হয়ে গেছি, এটা তো অনেক বড় কথা, কিন্তু এই ঢঙে বলা ওরা আমার পায়ে খুশি, ওরা আমার প্রতি খুশি, আমি ওদের প্রতি খুশি, আজীব, মানে দুইটো গভীর মহব্বতের বয়ান, গভীর সম্পর্কের বয়ান, ও আমার আর ওদের মধ্যে গভীর সম্পর্ক হয়ে গেছে, দোনো জানে সে ইশারে কো চুকে হাম তোমারে বাবা, ওরা ওরা একদম আমার হয়ে গেছে, আমি ওদের হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফের কোরআন শরীফ রব্বুল আলমিন আমাদের জন্য রাস্তা বাঁধিয়েছেন, এটা তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মোকাবেলা, কিন্তু শোনো, জালিকা লিমান খাশিয়া রব্বা, তোমরা যেই আল্লাহকে ভয় করে এরকম চলবা আমি খুশি হয়ে যাব, তোমরা যদি আমার প্রতি খুশি হলে আমিও তোমাদের প্রতি খুশি হয়ে যাব, দুটো দিকের সম্পর্ক, দোতরফা তাল্লুক সম্পর্ক ঠিক এইরকমই পয়দা হয়ে যাবে, খালি আমাকে ভয় করলে বেশি। জালিকা লিমান খাশিয়া রব্বা, ফর্মুলা বাতলাইয়া দিচ্ছেন, উসুল বাতলাইয়া দিচ্ছেন, তরিকা শিখাই দিচ্ছেন রব্বুল আলামিন, আহ কি আছে, অর্থাৎ তরিকে বেলায় জালিকা লিমান ফাঁসিয়া রব্বা, বলার কথা হাজার, করার কথা এতটুকু, করার কথা এতটুকু যে তাকওয়ার উপর চলি, সুন্নত মোতাবেক চলি, জিকরুল্লাহ ওয়ালা জিন্দগি বানাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসে রাখি, আসলাফ ও আকাবের উম্মতের তরিকার উপর চলি, আর আমল এবাদত যা করি এলমে শরীয়ত মোতাবেক করি, হয় নিজে শিখি, আর না হলে যারা জানেন ওলামায় দিন মহাক্কিক এবং মুত্তাকি তাদের নিকট থেকে জানি, সেই মোতাবেক আমল করি ইনশাআল্লাহ তাআলা, ফের জিন্দগি কামিয়াব ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা এবং ফিকির থাকে যে আমরা কোনো এরকম দল বা জমাত বা মিশন নিয়ে চলি না, আমাদের উদ্দেশ্য থাকে এতটুকু, পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের কামিয়াবির জন্য যতটুকু রাস্তা বাতলাইয়া দিয়েছেন ততটুকু লোকদের সামনে সহজে বলে দেওয়া, পেশ করে দেওয়া, যাতে সব মুসলমান আরামসে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যায়। হ্যাঁ, আর দেখেন আমাদের বুজুর্গানের হালই ছিল, কারো কোনো দল ছিল না, যে সুন্নত তরিকার জিন্দগি বাতলাইতে থাকছেন তো লোকজন শিখতে থাকছেন, সময় আসছে তাদের দুনিয়ার থেকে চলে গেছে, কোনো দল টল নাই, কি উন্মত মহান তারুর মতো এত বড় মানুষ তারও একটা কোনো দল নেই, যে এত বড় প্রভাবশালী ব্যক্তিত্ব দল করলে তো সারা বিশ্বব্যাপী কত বিশাল দল থাকতো তার, ইসলামী দল, কিন্তু কিছুই করেননি, জিন্দগি যতদিন ছিল অতদিন কাজ করছেন, বাকি আল্লাহর হাওলা করে দিয়ে গেছেন। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো অস্ট্রেলিয়া যান নেই, জাপানে যান নেই, হ্যাঁ রাশিয়াতে যান নেই, ইউরোপে যান, ইউরোপের দেশগুলোতে যান নেই, আমেরিকাতে যান নেই, কেন কি জবাব? মৌলভী সাহেবদের কাছে হুজুরদের কাছে জবাব কি এটা? হ্যাঁ, এর জবাব দাও। এটার দুই কারণ। হ্যাঁ, একটা হল যে কোরআন শরীফ রব্বুল আলমিন বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এরা যারা শুধুই আমাকে তালাশ করে আমার জন্য বেকুল বেচাইন বেকারার, এ আপনার সাহাবিরা, আপনি তাদের সঙ্গে জমে বসেন যাতে করে তারা কামেল দিন শিখা কামেল নমুনা হয়, কামেল মডেল হয় সারা দুনিয়ার জন্য, কেয়ামত পর্যন্তের জন্য। আচ্ছা, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহু, যে আপনার সোহবতের বরকতে তারা একদম মুকাম্মল হয়ে গেছে, সারা দুনিয়াতে এরা নমুনা থাকবে, আপনি চলে যাবেন এদের দ্বারা কাজ চলতে থাকবে। কি কথা বুঝেন? এরকমই যদি ওনাদেরকে খালি কালমার সবকটুকু দিয়ে যে কালমা পড়ো, আমি এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে আসি, কালমা মুখস্থ করো, কালমা তৈবা শাহাদত এই মুফাসসাল ইমানে ইমানে মুফাসসাল সবক দিয়ে যদি বলতেন যে তোমরা এগুলি ইয়াদ করো, এর মধ্যে আমি বাকি উম্মতের খোঁজখবর নিয়ে আসি, ইউরোপ যায় আমেরিকা যায়, তো এই যে বাকি দিন তারা শিখতেন কিভাবে? অথচ রব্বুল আলামিনের হুকুম হল যে ইমান আল্লাহ তো কামেল নামাজ শিখাই দেন আপনি, কামেল নামাজ ইয়াকিমুনা সালাত, যেটা হ্যাঁ কামেল নামাজ শিখান। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যতটুকু ইমান শিখতেন, মানে ইমান আনার ইসলাম গ্রহণের সাথে সাথে যে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এবং মুস্তাহাব্বাত নওয়াফিল যা সব কামেল মুকাম্মল ভাবে শিখতে থাকতেন, এই না যে এগুলি বাদ দিয়ে তারা ইউরোপের সফরে দৌড়াইছেন আমেরিকার সফরে দৌড়াইছেন। এখন লোকেরা এগুলি বুঝে না, ইসলামের এই এই তরিকা সম্পর্কে লোকদের এখন সহি ধারণা নাই, বহু আলেমের ভিতরে সহি ধারণা নাই, সাধারণ লোকদের মধ্যে থাকবে ঘুর থেকে, বহু আলেমই এই সব সম্পর্কে ভীষণ বেগব। কি কথা বুঝেন? এক তো এই যে এদেরকে কামেল বানাইতে হলে জমিয়া থেকে শিক্ষা দিতে হবে। রসুল সাল্লাহ আসলাম আফ্রিকা গেছিলেন, ইরাকে তো সিমান ছিলেন, ইরাক ইরাকে আসছিলেন, আফগানিস্তানে আসছিলেন, ইরাকে আসা কোন মুশকিল ছিল? হ্যাঁ, কি কথা বুঝেন না? তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন বান্দাকে তার শক্তি সামর্থ্য ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব দেন না। ওই জমানায় সারা জাহানে সফর করার মতো এত সুযোগ সুবিধা ছিলই না। এক, আর ওদিকে এই মানুষগুলোকে ইমান শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ওহি আসতেছে মোকাম্মল ওহি তাদেরকে পড়ায়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ বাতলাইয়া দেওয়া, জীবনের তার প্রয়োগ পদ্ধতি দেখাইয়া দেওয়া, এই সবটা, এ নিয়ে তো দিন রাত্রের ভীষণ ব্যস্ততা। ওদিকে কাফের মুশরিকরা দিন রাত এই রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত আছে, সেগুলো প্রতিহত করতে থাকা, প্রতিরোধ করতে থাকা। আবার এদিকে এই মুসবত পেহলু, হ্যাঁ অর্থাৎ ইতিবাচক যে দিনই কর্মব্যস্ততা, সেগুলো নিয়ে আগে চলতে থাকা। সময় কোথায়, সুযোগ কোথায়, কি কথা বুঝেন নাই? তার শক্তি সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছিলেন ওর মধ্যে তিনি সর্বক্ষণিক দিনই ব্যস্ততা নিয়েছিলেন। আর এদিকে তাদেরকে আধা শিখাইলেন পরে গায়েব হয়ে গেলেন, না আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে মুকাম্মল শিক্ষা দেন। এর তো রব্বুল আলামিন তারপরেই তো বলছেন আল্লাহ তাআলা, আমিনু কামা আমানান্নাস, আর নাস মানে আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কা আবি বকর ওয়া উমর, দেখো তাফসীরে যারা লেন, হ্যাঁ না, যে এই লোকগুলো আমার নবীর সাহাবীরা যেরকম, এইরকম ইমানওয়ালা ইসলামওয়ালা হও তোমরা। এখানে আমিনু মানে খালি ইমান না, এইরকম ইমানওয়ালা মানে এই রঙের ইমান, যেই রঙের ইমানের কারণে পাক্কা নামাজি, পাক্কা দিনদার, পাক্কা আল্লাহ বিরু, পাক্কা আল্লাহ পাকের মহব্বতওয়ালা, তমাম দুনিয়া থেকে আরো দুনিয়ার প্রতি বিলকুল নির্মোহ এবং ভিতর ভয়ের বিলকুল সুন্দর চরিত্র এবং আলোকিত জীবনওয়ালা, তারা এসা ইমানওয়ালা হোক। জোরে সুবহান আল্লাহ বলে মৌলভীজি, এই কারণে যে সে মনে করছে এখানে আমিনু মানে খালি ইমান, এখন আজকে বুঝে আসছে এটা খালি ইমান না। হ্যাঁ, আমিনু কামা আমানান্নাস, হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানওয়ালারা ইমান আনো। ভাই ইমানওয়ালারা কি ইমান? হ্যাঁ ইমানওয়ালারা ইমান আনো, বাহ্যিক অর্থ তো এই ইমানওয়ালা যে ভিতরে যেরকম ইমান, পুরা জিন্দগি সে ইমান রঙে রঞ্জিত করো, বাস এক আল্লাহ পাকের হয়ে থাকো, যে আমিনু মানে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব তো আল্লাহ, এই কথার উপর জমে থাকা, সেটা হল আমিন। সেই জমে থাকো এই কথার উপরে, কুল আমন্তু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আমন্তু বিল্লাহ বলো, জম এই কথার উপরে। সুবহানাল্লাহ তাআলা, শুনতেছেন ভাই আপনারা? আমাদের কাজ কি ভাই? ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে সহি কথা, দিনের কথা, হ্যাঁ, সেটা শুধু আল্লাহ পাকের বান্দাদের সামনে পেশ করা। হেদায়ত তো আল্লাহ পাকের হাতে, আল্লাহ যাকে চাইবেন হেদায়ত দিবেন। হ্যাঁ, আমরা অস্থির হওয়ার কোনো দরকার নেই। অনেকে এমন অস্থির হয় মনে হয় যে সে পাগল হয়ে গেছে কাউকে হেদায়ত দেওয়ার জন্য। আরে ভাই, পাগল হওয়ার তো কোনো দরকার নেই, সুন্নত তরিকা মোতাবেক কাম করো, যার তৌফিক সে কবুল করবে, যার তৌফিক হল না বস তারটা সে জানে। হ্যাঁ, কেসা মামলা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আহাদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, কিন্তু তার আব্বা মুসলমান হন নাই, ইমান কবুল করতে পারেন নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রাণাধিক প্রিয় হযরত খাজা আবু তালেব, কিন্তু আহা, ইসলাম কবুল করতে পারেন নাই, কি করবো বল? ইসলামের মামলা বহুত আছে। হ্যাঁ, আমার ভাই মিটে থাকা চাই, কঙ্গালের মতো থাকা চাই, আল্লাহ পাকের সামনে মাথা ঝুঁকে থাকা চাই। ইমান আল্লাহ পাকের দান, তার অনুগ্রহের বরকতে আমরা ইমান বলা, আমাদের নিজের হাতের কামাই থোড়াই, এটা আল্লাহ পাকের দান এবং মেহরবানি, শুকর গুজারি করা চাই, মালিকের মেহরবানি, মালিকের দয়া। এর সুন্নত তরিকার মধ্যে থেকে দিনের কথা বলো, যে যতটুকু আগে বাড়বে বাড়বে, আর না বাড়লে তোমার আমার কিছু করার নেই। আল্লাহবাক পৃথিবীটা বানাইছেনি এরকম, এখানে রাতও আছে দিনও আছে, এখানে ফুলও আছে কাঁটাও আছে, হ্যাঁ, এখানে পানিও আছে তো আগুনও আছে, এখানে বৃষ্টিও আছে তো রোদও আছে, এখানে শীতও আছে গরমও আছে। এই পৃথিবীতে মুসলমানও আছে কাফের মুশরিকও আছে, মাননেওয়ালাও আছে না মাননেওয়ালাও আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহবাক উসুল তো বয়ান করছেন পবিত্র কোরআনে, দিন প্রচারের জন্য লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের উপরে নজরদারির জিম্মাদার না, অর্থাৎ মুসাইতির মানে দারোয়া, হে একদম সবসময় লেগে থাকবা যে হে ঠিক মতো করতেছে কিনা সব না, বলো তুই, বলো বাতলা মহব্বতের সাথে, দরদের সাথে, খায়ের খায়ের সাথে, ফের যাকে আমি তৌফিক দিলাম হল, না হলো তো না হলো, সেটা নিয়ে তোমার পরেশান হওয়ার কিছু নেই। বাকি দিনের মহব্বতের কারণে বেকুলতা লাগে, এটাও সুন্নত, অন্তরে ব্যথা লাগে, কষ্ট লাগে, তাহা এর উপরও যদি ইমান ভালো হইত, এরা যদি দিনের উপর চলত, আহা এর উপরও যদি সুন্নত মোতাবেক চলত, অন্তরে ব্যথা লালন করা চাই, মহব্বতকে লালন করা চাই, চোখের পানি ফেলা চাই, কান্নাকানি করতে থাকা চাই, বাকি সুন্নত শরীয়ত তরিকার মধ্যে থেকে চেষ্টা করা চাই, এর ফলাফল আল্লাহ পাকের হাতে। আহ, কি ইসলাম, কি দীন ভাই, সুবহানাল্লাহ তাআলা। ভাই শোনাবা কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝি না ভাই, সবর তো থাকে। দেখো যে হাসে, যে অনেকে গালে ছুলি মেরে রাখে, তালা দিয়ে রাখে, মনে হয় ইসলামে হাসা গুনাহে কা, গুনাহের কাজ। এসব পাগলদের পালায় পড়ছে আমরা কি বলবো, অতি ইসলামের বলা লোক এইসব, কি সে মুসিবতের কাম, এরা ইসলামকে পৃথিবীতে আসামি বানায় ছাড়তে চায়। হ্যাঁ, মুখে দাড়ি তোমার, মাথায় টুপি, আর কলম্বা গোট্টা গায়ে দাও, মিয়া দিন রাত ইসলাম ইসলাম করো, আর সে হাসির মৌকা হলে আল্লাহ তাআলা যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে এই দুনিয়াতে এখন পাঠাইতেন, কোন শাস্তি দিতেন কি জানে, তিনি তো দৌড়া লাগাইতে থাকতেন উল্টা পাল্টা করে। কিন্তু আমাকে যদি আল্লাহ হুকুমত দেন, আমি এইরকম লোকদেরকে বাঁকাগা দৌড়া লাগাইতে থাকবো। ইসলামকে তুমি দুনিয়া তুমি বদনাম করার কর্মকাণ্ডে লিপ্ত, ইসলাম এরকম জুলুমের জিন্দগি শিক্ষা দিছে মানুষদেরকে, মানুষকে হাসতে পর্যন্ত দিবেন আমি। হ্যাঁ, পাগলের বাহিনী। আবার কোরআন শরীফের আয়াত থেকে দলিল পেশ করে, ফালিয়া থাকু কালিলাম ওয়ালিয়াকু কাসীরা। হ্যাঁ, যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কম হাসো বেশি কান্দ, এই আয়াতের এই অর্থ থোড়াই মিয়া, কম হাসো বেশি বেশি কান্দ, এই আয়াতে পাকের এই বক্তব্য। এখানে তো ফালিয়া থাকু কালিলা ওয়ালিয়াকু কাসীরা জাজাম বিমা কানু ইয়াকসিবু, যে এটা তোমাদের প্রতিদান যা করছিল তার কি তাফসীরে বয়ান করেন খোলমিয়া। এখানে হযরত হাকিম আল-মুত্তাহানবী লিখছেন এখানে তো আখেরাতে যে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে এই কাফিরদেরকে, তখন তাদেরকে বলা হবে এনার বেশি হাসেন না, কম হাসেন কান দিন ঠাইছে, এই এটা কেন ওদের আজাবকে আরো বৃদ্ধি করার জন্য, মনের কষ্ট এবং ওদের মনে আরো আঘাত দেওয়ার জন্য। এখন পালিয়া যোগু কালিলান ওয়ালিয়াকু কাসীরা, ওদের বলো কম হাসে যেন, কথা বুঝছে? এখানে থোড়াই কোন দুনিয়ার জীবন সম্পর্কে কোন হুকুম, এখানে একই কথা তাফসীরে মাজারিতে লিখছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ। যদিও তাফসীরে মাজারিতে যে হাসিকে নিয়ন্ত্রণ বিষয়ক কিছু হাদিসের কথা এর পাশে উল্লেখ করছেন জাহের আয়াতের এই সাথে তানাসুবের কারণে, কিন্তু এই আয়াতের ভুল তাফসির না, সেটা তাফসির মোতালা করো, তাফসির পড়ার সে উসুল তো জানা থাকা চাই, মূল আয়াতকে বোঝা চাই, পরে তাফসিরের অন্য প্রাসঙ্গিক বিষয় বুঝতে সহজ হবে, কি কথা বুঝেন নেই? আচ্ছা যাক, আরেক আরেক হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে লা তুকসির যে বেশি হাসবা না, ফাইনা কাসরাত যে তুমিতুল কলব, বেশি হাসলে বেশি হাসি দিলকে মুর্দা বানায় দেয়, দিল মুর্দা হওয়া এটা হল নিষেধ, দিলকে মুর্দা বানানো নিষেধ। মুর্দা হওয়ার দুই অর্থ, একটা হল পাপে লিপ্ত হওয়া, আরেকটা হল গাফেল থাকা আল্লাহ থেকে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক যদি হাসেন আল্লাহ থেকে গাফেল হয়ে আসেন না, আল্লাহকে ইয়াদ করতে করতে আসেন? হাসান বসরে যদি হাসেন তখন তিনি আল্লাহ থেকে গাফেল থাকেন, কথা বোঝেন না? এই সকল বান্দারা তারা যদি বেশিও হাসেন, এই বেশি হাসা নূরওয়ালা, যেটাকে খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ হযরত থানবী খলিফা বলছেন লবোপে গোহে হাসি বিহারদম আর আঁখ বি মেরি তার নেহি হ্যায়, যদিও সদা আমার ঠোঁট হাসে আর চোখে তোমরা কোনো পানি দেখো না, অশ্রু দেখো না, মগর জো দিল রো রহা হ্যায় পেহাম, কিন্তু হৃদয়টা যে সর্বদা কাঁদতে থাকে, কিসি কে উসকি খবর নিহি হ্যায়, তোমরা কি সেটা জানো? তোমাদের কারো সে খবর নেই, কেউ সেটা টের পাও না, কথা বুঝুন নেই? হ্যাঁ, যারা এই গাফলতের হাসি হাসতে থাকে এরকম না করা চাই, কিন্তু বন্দাদের আল্লাহর বন্দাদেরকে হাসতে একদম এইভাবে কারফিউ লাগাই দেওয়া, এটা কোনো ইসলামী তরিকা না, কোনো সুন্নত তরিকা না। অনেক হুজুররা মাদ্রাসায় পোলাপান কামড়ে হাসলে গিয়া ডান্ডা লাগাইতে থাকে, এটা কোন সুন্নত তরিকা? ওরা হাসলেও গিয়া ডান্ডা লাগাইতে থাকে, পোলাপানের হাসি আসছে তো আসছে, এতটুকু বলা তাম্বি করে দেওয়া যায়, হ্যাঁ এসা করো না, কি করতেছে তোমরা আড্ডা দাও, সে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। হাসির জন্য এই কঠিন শাসন কোনো ক্রমেই এটা দিন না, কোনোভাবে এটা সুন্নত তরিকা না, কি কথা বলছেন? আমি একবার একজন এরকম এক হুজুর মাদ্রাসা দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল দোস্ত ওরা হাসছে তো উনি খেপছেন, তা আমি বললাম মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বেশি হাসো না, আপনারা আজকে আজকের দিনে চব্বিশ ঘন্টা মোট কয়বার হাসছেন? এক ঘন্টা না। বললাম যে আধা ঘন্টা হবে না, তো বিশ মিনিট না, এত তো হাসিনি, টোটাল দিলে বিশ মিনিট হবে না। আজ তো মানুষ স্বাভাবিক জীবনে চলার জন্য তার মনের ভিতরে আনন্দ ফুর্তি যে নিয়ে যদি না চলে তো ব্রেন আউট হইতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, অথবা যে কোনো রকমের মানসিক রোগে সে আক্রান্ত হয়ে যেতে পারে, মেন্টাল ডিজিজ, কি কথা বুঝো না? এজন্য ডাক্তারদেরও পরামর্শ যে হাসি খুশি থাকাতে, কথা বুঝেন না? তো এ তো হল যে আমি ধীরে ধীরে আগাইতে চাই, মৌলবী যারা কোন মৌলবী সাহেব একটা ফতোয়া দেনে বলা, কিন্তু আমি যখন বলি তখন কোনো মৌলবী সাহেবকে খুঁজে পাই না, যে হ্যাঁ আমার সামনে বললো যে একটা মশলা পাইছি আমি পায়ে হাদিসে লিখছে, কেন এই মৌলবীরা জানে যে যে যার থেকে আমরা দিনের কথা শুনতেছি সে মাদ্রাসায়ও পড়ছে এবং বিশ্বের সেরা আলেমদের কাছে পড়ছে, এবং সাথে এটাও জানে যে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের সুবতী লোকটা উঠা বসে, খোদা বুঝেন নাই, হ্যাঁ, কারণ আমার আল্লাহ পাকের শুকর আমাদের আমার বুজুর্গ আনের দুয়ার বরকতে নিজের থেকে বলার অভ্যাস নেই, বরং আল্লাহ পাকের করম এটা যেটা বলি আসলাফ ও আকাবের উম্মতের ভান্ডার থেকে তাদের ভান্ড থেকে বলার চেষ্টা করি, বস আগে খতম। হ্যাঁ দেখো মিয়া শোনো, হুজরতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এক রেওয়ায়েত নকল করছে, রেওয়ায়েত মৌজুনা, এটুকু ইয়াদ রাখো। মৌলবীরা আজকাল আরেক ধান্দায় আক্রান্ত, হাদিস এটা আবার কি গ্রহণযোগ্য কি না, অগ্রহণযোগ্য হলে বলবো কি জন্য মিয়া, এই মিম্বর অগ্রহণযোগ্য বক্তৃতা করার জন্য? হ্যাঁ এই হাদিস মৌজুনা, বাইরে মোতাবর না, এতটুকু ইয়াদ রাখো, বাকি এখন রেওয়ায়েত শোনো। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان من خيار امتي قوما يضحكون جهرا من ساعه رحمه الله تعالى ويبكون سرا من خوفه ها سبحان الله تعالى بحمده رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের শ্রেষ্ঠ যারা তাদের মধ্যে এইরকমও অনেক লোক আছে, কাওমান, যারা ইয়াজহাকুনা জাহারান, প্রকাশ্যে তারা হাসতে থাকে, ইয়াজহাকুনা জাহারান, খোলামেলা তারা হাসতে থাকে, প্রকাশ্যে হাসতে থাকে, মিন সাআত রহমতুল্লাহ, আল্লাহ পাকের সীমাহীন রহমত হয় তাদের কলবের উপরে, নূর ও তাজাল্লি এই পরিমাণ নাজিল হয়, ওইটার প্রচন্ড তুফান তাদের মুখে এইভাবে হাসি ফুটে দেয়, তারা খুব হাসতে থাকে, রহমতুল্লাহ তালা, আল্লাহ পাকের অসীম রহমতের প্রেসারে তারা হাসতে থাকে। দরিয়াতে যখন খুব জোয়ার আসে, ঢেউ খেলতে থাকে দরিয়ার মধ্যে, হ্যাঁ না, আল্লাহ পাকের রহমতের এই পরিমাণ তুফান আসে যেটা হাসির সুরতে তাদের মধ্যে প্রকাশ পায়, যেটাকে কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ জি আজহাকা ও আবকা, আমি আমি হাসাই আমি আমি কান্দাই, হ্যাঁ আমি হাসতে দিই, আল্লাহ পাক হাসতে দেন, আল্লাহ নিজে যখন হাসান তো সে হাসি কেসা হাসি হবে, ওয়াবকুনা সিররান খাওফ মিনহু, কিন্তু গোপনে তখনও তাদের হৃদয় আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, প্রকাশ্যে তারা হাসেন, হৃদয় তখন তখনও তারা দৃষ্টির আড়ালে তারা ক্রন্দনরত থাকেন, আল্লাহর ভয় তাদেরকে কম্পিত রাখে তখন। এটাই তো বলছেন খাজা সাহেব রহমতুল্লাহ, লবু পে গুহায় হাসি বি হরদম, রাখ বি মেরি তর নেই হ্যায় মগর জো দিল রো রাহা হ্যায় পেহম কিসি কো উসকি খবর নেই হ্যায়। হাদিসের যা বক্তব্য খাজা সাহেবের এই ছন্দে খুব সেটাই বিধৃত হয়েছে, সেটাই বর্ণিত হয়েছে। আপনারা হাসেন, আপনাদের বাঁচানোর জন্য আবার হাদিসগুলো শুনেছি, অনেকে মনে করবে হ্যাঁ এগুলি পয়সা পয়সা ইসলামের আমল করবে, তো আবার হাসি, হাসিকে ইসলামের বাইরে মনে করে, হাসি নমরুদদের, হাসবে খালি নমরুদ ফেরাও না, আমরা খালি কাঁদতে কাঁদতে মরব, মানে আমি হতবাক যে ইসলাম প্রচারকদের বিশাল অংশ কি ভয়ঙ্কর জাহালাতে আক্রান্ত, হ্যাঁ কি হলো লোকগুলো, ইসলামকে এরা এমন সংকীর্ণ বানাইছে, এটা ইট ইট মার্কা পাথর মার্কা ইসলাম শিখাইতেছে লোকেরা, ইসলামে দয়া নাই, মহব্বত নাই, কোমলতা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, কেসা পাগল বাহিনী করে খোদা জানে, এদেরকে দস্তুর মতো কোন হাসপাতাল দেওয়া উচিত, ইসলামী হাসপাতাল যেখানে এদের সুদীর্ঘ চিকিৎসা করা উচিত, ইসলামী হাসপাতালে চিকিৎসা করা দরকার। একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ময়দানের মধ্যে সবরে নামাজে দাঁড়াইছেন জামাতে, শ্রোতরা সামনে, এর মধ্যে কোন এক সাহাবি ওই দিক দিয়ে আসতেছিলেন, অন্ধ সাহাবি, চোখে দেখেন না, কিন্তু যেদিকে আসতেছেন সামনেই গর্ত, গর্ত, এ তো খোলা জায়গাতে নামাজে সকলে, ওই সাহাবি বিচারা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্ধ সাহাবি, তিনি ওই আসতেছেন যে ওই চোখে দেখেন না গর্ত, আর ওই পড়ছেন ওই গর্তের মধ্যে, যে যারা নামাজে দেখছেন তো দেখে একদম এমন জোরে হাসছেন, আওয়াজ বাইরেছে খুব, ভাই এসে ঘটনা দেখলে খামুক হাসি আছে, হ্যাঁ এক হুজুরও যদি ইমাম সাহেব খতিব সাহেব ধরামসে পড়লো রাস্তার মধ্যে আসার গায়ে, পুরা মহল্লাবাসী হাসবে কিনা, চিৎকার বৎকার হট্টগোল, এটা কোনো তিরস্কার বিদ্রুপ না, অনিচ্ছাকৃত এরকম হাসি পয়দা হয়ে যায়, এটা আদৌ দূষণীয় না, কোনো অপরাধ না, এটা কোনই গুণা নাই, যারা পরিমাণ দিনের খেলাফ না সুন্নতের খেলাফ না, যারা মনে করে এটা দিনের খেলাফ সুন্নতের খেলাফ তারা ইসলাম সম্পর্কে পাক্কা অজ্ঞ মানুষ, বিলকুল জাহেলি মুরাক্কাব তারা। ইসলাম এত সুন্দর, ইসলামকে তোমরা কতভাবে ডাকযুক্ত বানাইতেছ, কি যেন ইসলাম পৃথিবীতে একটা দস্তুর মতো কাঠগড়ায় দাঁড়ানোর মতো একজন আসামি, ইউরোপ আমেরিকা কাফের মুশরিকের দুনিয়াতে ইসলামকে কিভাবে প্রচার করবে ফের তুমি, ওরা আসলেই বলবা যে ব্রেক লাগাও তালা মারো, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনো মিয়া, মুহিউদ্দিন মাওলানা শাহ আবরাল সাহেব রহমতুল্লাহ আলাই কামরান চুক থেকে আসতেছিলেন, এমন সুন্নতের জিন্দা নমুনা মানুষটা, এই ডিঙ্গি নৌকাতে হজরত ছিলেন, তো আমি হজরত বসে বসে কিতাব পড়ে শুনাইতেছেন আলিফ আজাদুল ইয়াউমিয়া হজরত থানুর কিতাব থেকে, তা আমি একদম হজরতের বিলকুল সামনে নাক বরাবর প্রথম যে মানুষটা সেটা আমি, তা আমার পাশেই প্রফেসর হামিদুর রহমান সবজুরের ছেলে আরিফ, এখন তো হাফেজ মাওলানা হয়ে গেছে মাশাআল্লাহ, মাওলানা আরিফ তখন কম বয়স, তারই পাশে বসা ছিল, ওই রেকর্ডিং করতেছিল, তো হজরতওয়ালা এক কথা বলতে বলতে এমন হাসছেন হজরতের পেট নাচতেছিল হাসির চোটে, আর এমন হাসছেন আওয়াজ খুব হয়েছে মাশাআল্লাহ, কি মিঠার মধুর আওয়াজ, ওয়া 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 সুবহান, মানে মনে হয় যে সেই হাসির আওয়াজের সঙ্গে আমার তো মনে হচ্ছিল যেন জিব্বা দিয়ে মধু ভিতরে প্রবেশ করতেছে, যদিও বিষয়টা রুহের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু জিব্বার মধ্যেও মিঠা মিঠা লাগতেছিল, কি বলবো। পরে আরিফকে আমি বলছিলাম যে তুমি এটা এই রেকর্ড করছো কিনা, বলে আছে আমার কাছে হাসি, এখনো আছে ওর কাছে, বাবা আমি ক্যাসেট হেফাজতে রাখছি হজরতের হাসিটার কারণে, কি কথা বুঝো নাই, হ্যাঁ কি আর বলা, বহরহাল আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। মহান রফিক শুনায় নাই তো কি করব, মধ্যখানে বলতে বলতে আমি আগে গেছি। আমার ভাই সুন্নতের আমলের মামলায় আমাদের বড় গাফলত, আহা কি হল আজিব মামলা যে এলওয়ালা লোকেরা পর্যন্ত সুন্নতের এতেমাম নেই, হ্যাঁ পড়া পড়ির এক অভ্যাস হয়ে গেছে, পড়া পড়ি পড়ো 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 পড়ো, ভাই আল্লাহর জন্য পড়ি, আল্লাহর জন্য পড়ি, আল্লাহর জন্য পড়ে, দিনের রঙে পড়ি, দিনের রঙে পড়ে, এতাহাতের রঙে পড়ি, এতাহাতের রঙে পড়ে, সুন্নতের রঙে পড়ি, সুন্নতের রঙে পড়াই, আল্লাহকে খুশি করার নিয়তে পড়ি, খুশি করার নিয়তে পড়াই, আল্লাহ সন্তুষ্টি লাভের এই চেতনা, এই আবেগ, এই উদ্দেশ্য, এই লক্ষ্য, এটাকে অন্তরে তাজা রাখি, ফের আল্লাহ পাকের সন্তুষ্টির পিপাসা নিয়ে পড়ি এবং পড়াই, নূর ওয়ালা হবে আমল ইনশাআল্লাহ তাআলা। এলমে দিন শিখা তো অনেক বড় ব্যাপার, অনেক বিশাল ব্যাপার, হ্যাঁ এমনি তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাযাকুরুল ইলমি সাআতান মিনাল্লাইল খায়রুম মিন হিয়াইহা, যে কিছুক্ষণের জন্য এলমে দিনের আলোচনা, হ্যাঁ সারা রাত জায়গা নফল ইবাদতে মজবুত থাকার চেয়েও অনেক দামি। এক রেওয়ায়ত তো এটা না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক রেওয়ায়ত যে যে কিছুক্ষণ এলমে দিনের মধ্যে মশগুল থাকা, হ্যাঁ না সেটা সাত আসমান জমিনের সব দৌলত থেকে দামি। কিন্তু আরেক রেওয়ায়ত আরো আজীব, সেটাও মৌজু না, যদিও সনদ বসনদ জয়ী কিন্তু হাদিস শরীফ, হ্যাঁ ফজিলতুল বয়ানের জন্য এত কাফি, মান তাআল্লামা বাবা মিনাল ইলমি উতিয়া আজরা সাবঈনা সিদ্দীকান, ইমাম গাজ্জালি নকতলে রেওয়ায়ত এই হাদিস বর্ণনা করছেন, দায়িত্ব হজরত ইমাম গাজ্জালি, হজরত ইমাম গাজ্জালি মহামতলে লিখছেন, কালা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, রসুল পাক সাল্লাহ ইসলাম বলেন যে এলমে দিনের একটা বিষয় শিখলে সত্তর জন সিদ্দিকের সমান আল্লাহ তাকে পুরস্কার দান করবে। এলমে দিন এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আহা আফসোস, হ্যাঁ যে কি হলো লোকেরা যেখানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলছেন দিনের ইলম শিক্ষা করা তোমার উপর ফরজ, নামাজ ফরজ মানলাম তো এটা পড়ি, রোজা ফরজ এটা জানলাম এবং মানলাম তো রোজা করি, হজ ফরজ হজে দৌড়াই, জাকাত ফরজ তো জাকাত দেই, মিথ্যা বলো জায়েজ নেই, মিথ্যা ত্যাগ করা ফরজ মিথ্যা ত্যাগ করি, হ্যাঁ না, পর্দা করা ফরজ তো পর্দা ত্যাগ পর্দা করি। কিন্তু কি হলো, এলমিদিন শিক্ষা করা ফরজ অথচ এলমিদিন শিক্ষা করি না, মুসলমানদের কি হল, হ্যাঁ এলমিদিন কেন অর্জন করি না আমরা, দিনের এতটুকু এলম অর্জন যেটার দ্বারা আমি সহিভাবে দিনের উপর চলতে পারি, এটা তো বিলকুল ফরজে আইন। আর বাকি রল লোকদেরকে দিনের কথা বলা, দিনের দাওয়াত দেওয়া, ওয়াজ নসিহত করা, অন্যায় কাজ থেকে বারণ করা, ভালো কাজের দিকে ডাকা, এটা তো ফরজে আইন না, নিঃসন্দেহে এটা ফরজে কেফায়া। হাকিম উল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ান কোরআনে লিখছেন এটা ফরজে কেফায়া। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখছেন এটা ফরজে কেফায়া। রব্বুল আলামিন খুদ কোরআন শরীফে বলেন বল তাকু মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক এক জামাত এরকম থাকা চাই যারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, লোকদেরকে দ্বীনের মারুফ বিষয়গুলো এবং এগুলো বলবে বাতলাবে শিক্ষা দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং অন্যায় কাজগুলো থেকে বাধা দেবে ফিরাবে যে ভাই এগুলি ঠিক না, কি কথা বুঝেন না। এই তো এই আয়াতে পাক উল্লেখ করে এহিয়া উলুমিদ্দিন কিতাবে হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই অধ্যায়ের শুরুতেই লিখছেন যে এটা ফরজে কেফায়া ফরজে আইন না। মনে করেন একটা লোক নামাজ পড়ে না, হ্যাঁ নামাজ পড়ে না, তো এখন এই লোকটাকে দিনের দিকে ডাকার দরকার না, এখন যদি আমাদের সকলের উপর ফরজ হয় এটার নাম ফরজে আইন, আপনার উপরও ফরজ আমার উপরও ফরজ ওনার উপরও ফরজ, তাহলে আমরা সবগুলি মিললে যাওয়া লাগবে সেখানে যে ভাই আপনি নামাজ পড়েন, এখন আমরা এই এখানে থাকি 500 লোক এই বা 1000 লোক, 1000 লোক গিয়ে যদি ওরে বলিস ভাই নামাজ পড়েন অবস্থা কি হবে, সকালে হাজির সন্ধ্যায় হাজির না। আর যদি ধরেন গেলামই দুই তিনজনে গেলাম আমাদের উপর ফরজ পরে আমরা গেলাম, তিনজনে চারজনে বলার পরে ও এখন পাক্কা নামাজ হয়ে গেছে, ঠিক আছে নামাজ পড় ছাড়বো না, এর বাকিদের আর যাওয়ার দরকার আছে, তাহলে এটা ফরজে আইন হলো না ফরজে কেফায়া। ফরজে আইন বলি আইন মানে যেই কাজটা প্রত্যেকের করতেই হবে, না হলে সে গুনাহ থেকে বাঁচবে না, তার দায়িত্ব পুরো হবে না। আর ফরজে কেফায়া হলো যে কিছু লোক আদায় করলে ওই কাজটা সম্পাদিত হয়ে গেল, তাহলে আর বাকিদের করা লাগে না, এটাকে ফরজে কেফায়া বলে, কি কথা বুঝেন নি, ওইটাকে ফরজে আইন হবে না ফরজে কেফায়া। তো উম্মতের মধ্যে এই জিনিসও জরুরি, হ্যাঁ না আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কিন্তু আজকে এই ব্যাপারে আমাদের ফিকির নেই। ওলামায় দিন দিনের কথা বলবেন আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির নেশায় পিপাসায়, সেক্ষেত্রে আমাদের কমজোরি, দরদের সাথে কথা বলার তৌফিক নেই, গলাবাজি চিল্লা চিল্লি চিৎকার দিয়ে বলেন কি হলো বলো বিশাবদের, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাথা খারাপে বলো বিশাব, হ্যাঁ কোন আল্লাহ ওয়ালার কাছে তরবিয়ত হয়নি, চিৎকার দিয়ে বলেন কেসা মানুষ এগুলো, হ্যাঁ আকাশ বাতাস কাপায় দিয়া বলে, এগুলো কোন সুন্নত তরিকার কথা। এই সকল কারণে বহু লোক এখন সাধারণ যে ওয়াজ মাহফিলে বয়ান শুনতে যেত মুসলমানরা বিভিন্ন তবকার, অনেক ভদ্র লোকেরা শিক্ষিত লোকেরা এখন যায় না, যে খালি চিৎকার দিতে বলে হাত উঠাইতে বলে, একটু পরে হাত উঠান আবার হাত উঠান হাত নামান, মনে করে হুজুরের নির্দেশ পালনের জন্য সব গিয়ে ওখানে জমা হয়েছে, কি তরিকা। আবার মাজমার মধ্যে বলবেন যে বলেন কে কে তাহাজ্জুদ পড়ছেন আজকে হাত উঠান, এই কোন তরিকা মুসলমানদেরকে বেইজ্জত করা, মুস্তাহাব আমলের জন্য হ্যাঁ নফল আমলের জন্য লোকগুলোকে হাত উঠাইতে বলা আর এইভাবে বেইজ্জত করা, এটা কিভাবে সহি অসম্মানিত করা। উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, দিনের দিকে ডাকো তো একমাত্র তরিকা, একমাত্র তরিকা কি যে এমন সুন্দর তরিকা অবলম্বন করা যে তোমার মাকসাদে তুমি কামিয়াব হওয়া সহজ হয়, হ্যাঁ বল মাউজাতিল হাসানা, মাউজা হাসানা সুন্দর কথা সুন্দর তরিকা, যে তরিকা অবলম্বন করলে মানুষ পেরেশান হয় সেটা সুন্দর কিভাবে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করে, আমার ভাই নখ কাটার সুন্নতের ইহতেমাম করি, আফসোস, নখও কাটে না এখন মানুষ সুন্নত মোতাবেক। আমি বহু জায়গাতে দেখছি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি আল্লাহ আকবর করবো, দেখি নখ এত বড়, একদম এত বড়, আমি পেরেশান যে যদি এই লোকের উজু না হয়ে থাকে এর পিছনে নামাজ সই হবে কেমনে। হ্যাঁ, কি হলো লোকদের, ইমাম মুয়াজ্জিন ফতি, হ্যাঁ অনেক অসংখ্য লোক নামাজি দিনদার কিন্তু নখ বড় বড়। হ্যাঁ ইয়া আল্লাহ কি মুসিবত, মোজ বড় বড়, যাকেই দেখো মোজ বড় বড়, বিরাট বড় আলেম হুজুর সারা দেশে বয়ান করে, দুস্থ মানুষ আমার সবসময় মোজ বিরাট বড় বড়। আমি ধরছি যে আপনার মোজের বড় কিছু নেই, প্রাইভেট কেমন ধরছি, আছে বোকলেস মানুষ বুজুর্গ মানুষ, ও তো আল্লাহ কয় খেয়াল থাকে না দেখি না, ওইগুলো আয়না কিনেন একটা পকেটে রাখেন এবং বারবার দেখবেন। কেউ বলে যে সেদিন একজনের সরু কাটিতে ধরছি আপনার মোজ বড় কেন, সপ্তাহখানিক যাব দেখি না, দেখেন নাই কেন, মোজ তো জলদি জলদি বড় হয়, নখ বড় হয় জলদি জলদি, দেখেন নাকি জন্য লুঙ্গি সঙ্গে আসে নাকি সেটা খেয়াল রাখতে হবে না, একজনের লুঙ্গি ছাড়া হাঁটতেছে কি ব্যাপার, বলে আমি খেয়াল করিনি, এটা কেউ বলবে, বলবে না কেন, লুঙ্গি ফরজ তো, লুঙ্গি ফরজ আপনার আমার নিজের নিজের ইজ্জত রক্ষার জন্য খালি, আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য, হ্যাঁ সতর্ক টাকা ফরজ তো। তাহলে যেখানে আল্লাহ রসুলের যে হুকুম সেটা আল্লাহ রসুলকে খুশি করার জন্য সেটা আমরা কেন করব না। হ্যাঁ আপনার মোজ পাহারা দিবে আরেকজনে, কি হলো আজকে আমাদের, হ্যাঁ এক একজনের বিশাল বড় বড় মোজ মিয়া, নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়ালা শারিবাহু লাম তানাল শাফাত, ইয়ানি লাম তানাল হু শাফাত, যে মোজ বড় বড় রাখবে সে আমার শাফাত পাবে না, আমার সুপারিশ পাবে না। হ্যাঁ এত বড় সঙ্গীন কথা, তারপর মোজ বড় বড়, আর কার কথা বলবো, বলো বিশাল তাল ফেলে মানুষ, তাদেরও এই অবস্থা আজকে অসংখ্য লোকের, কেন কোনো আল্লাহ ভালোর দ্বারা আমরা তরবিয়ত করাই না, আমলি জিন্দিগি বলে তরবিয়তের বর্গতে কথা বুঝেন নেই, মোজ সবাই ছোট রাখবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ অনেকে মোসের ওই সাসে বেলেট দিয়ে ফোকা একরাম বলছেন যে মোস না সাসা ভালো, কথা বুঝেন নেই, কিন্তু কেউ যদি সাইসায় ফেলে তারা নিয়ে ঝগড়া করবেন না সেটাও বলে দিই। হ্যাঁ কারণ যে ফোকাহাদের যেটা রায় এবং ফয়সালা সেটা নিরাপদ, কারণ হাদিস শরীফে বহু হাদিসে মোস ছোট করা খাটো করা এসব কথাই আছে, কিন্তু সাধারণত হলকুর হলকুর সারে এরকম রেওয়ায়ত দেখা যায় না, কি কথা বুঝেন না, যে মোজকে মুন্ডানো এরকম সাধারণত পাওয়া যায় না, সেই কারণে ফোকায়করাম সম্ভবত এই ফয়সালা করছেন যে যে মোজকে ছোট করা এটাই উত্তম তরিকা, কথা বুঝেন না, কিন্তু এটা ইয়াদ রাখবেন হলকু সাহরিবের এক রেওয়ায়ত আছে, নাসাই শরীফের এক নুস্কা এবং সহি রেওয়ায়ত, এই জন্য ওলামা মাশায়েখের কারো মধ্যে এমনটা আমল দেখলে খবরদারি ব্যাপারে এই হইচই করেন না, ঝগড়া করেন না, কিন্তু উপর মোজ যদি এরকম বড় রাখেন যে উপরে ঠোঁটের কিনারা ঢাকলো এটা মুকরু তাহরিমি। হ্যাঁ এলমের পিপাসা থাকা চাই, তালাশ করতে থাকা চাই, আর দাড়ি এক মুঠ ডান দিক থেকে এক মুঠ, তার বাইরে থেকে এখানে কাটেন, বাম দিকে এক মুঠ তার বাম বামে বাইরে থেকে কাটেন, থুতনির নিচে হাত ধরে এক মুঠ তার বাইরে থেকে কাটেন, এক মুঠ রাখা ওয়াজিব, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মুঠ হলে কাটতেন, সাহাবার নমুনা তাদের আমলের অনুসরণ করাই দিন ইসলাম এবং সুন্নত এবং তরিকে নাজাত, নাজাতের রাস্তা, কি কথা বুঝেন নেই, অনেকে যে ছোট এগুলো বাচ্চা দাড়ি রিস বাচ্চা বাচ্চা দাড়ি এগুলোকে কাটে, এগুলো কাটতে নেই কাটা নিষেধ। হ্যাঁ অনেকে যে এখানে হাড্ডি আছে না গালের মধ্যে যে লম্বা বড় হাড্ডিটা এর উপরে যা উঠে পশম সব দাড়ি, এইখানে অনেকে এটা সাফ করতে করতে একদম নিচে নিয়ে আসে, নিজের সুবিধা মতো একটা এই সুন্দর শাড়ি বানায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরে ভাই আল্লাহ রসুলকে রাজি রাখতে হলে তো যে সুন্নত তরিকা জানা চাই। হ্যাঁ সেদিন বরিশালে এক মাওলানা সাহেবের সঙ্গে দেখা, তো দেখা করছে মহব্বত করে আচ্ছা লোক, পরে দেখলাম যে এদিক দিয়ে দাড়ি কামায় পরে একদম এদিকে নিয়ে আসে, বাকিগুলি ঠিক আছে বড় বড়, পরে বললাম যে এইগুলি তো রাখা, এ কাটা ঠিক না, এইটা না তাহলে এখন রাখবো। আমি বলি এইটাও কাটা ঠিক না, এইগুলিও কাটা ঠিক না। পরে বলছি যে হয়তো আপনার মশলার তাহকিক নেই, সে কারণে এরকম হয়েছে। কি মামলা! হ্যাঁ, ইন্না অনেকে পায়জামা কুর্তার লুঙ্গি টাকনুর নিচে ফেলে, মানে এটা আবু বকর সিদ্দিক এরকম আটতেন। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কাউকে দান করে খোটা দেয় অথবা মিথ্যা কথা বলে নিজের মাল বিক্রি করে, এবং যারা পায়জামা কুর্তা লুঙ্গি এগুলো টাকনুর নিচে ফেলে, এই তিন শ্রেণীর জন্য কেয়ামতের দিন যে শাস্তি হবে, আল্লাহ পাক গুসায় তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের নজরে তাকাবেনই না, এবং তাদের গান্দা অপবিত্র অবস্থাতে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, এবং যন্ত্রণাদায়ক শাস্তি হবে তাদের। মুসলিম শরীফের হাদিস, সহি হাদিস, কি কথা বুঝেন নাই? কি ভয়ঙ্কর কথা! এই হাদিস কার জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনিচ্ছায় কাপড় নিচে নেমে যেত, লুঙ্গি নিচে নেমে যেত। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমার জন্য এতে কোনো দোষ নাই। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক আকবরকে বলছেন কারণে এটা তিনি এই কারণে পারমিশন প্রাপ্ত, কিন্তু উম্মতের আর কারোর জন্যই এই পারমিশন নেই, এই সুযোগ নেই, এই সুবিধা নেই। কি কথা বুঝুন না! এটা আর ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্যও না, এই সুবিধা হযরত উমরের জন্যও না, হযরত আলীর জন্যও না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যও না, কারোর জন্য না, এই উম্মতের কোনো ব্যক্তির জন্য না। কিন্তু কিছু লোক এই বিভ্রান্তিতে আক্রান্ত, তারা মনে করে এটা সুন্নতে সিদ্দিকী, যা আবু বকর সিদ্দিকের সুন্নত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা পালন করি। আরে মিয়া, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন তাহলে হাদিস শরীফের মধ্যে যে এই কাজ করলে এই শাস্তি, সেটা কাদের জন্য? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আমাদেরকে আল্লাহ বুঝ দান করে। কি হলো আজকে! হ্যাঁ, আল্লাহ আল্লাহ, অনেকে পান খায় তো দাঁত পরিষ্কার করে না, ঠোঁট পরিষ্কার করে না, তামাম সব কালা সালা ময়লা জয়লা, আর এক জায়গায় বয়ান হচ্ছে ওখানে গেলে আউ আউ করতে থাকে পান খায়া সামনাসামনি বসে। ভাই, কি তরিকা এটা! পান খান, যেরকম ভাত খায়া, মাছ খায়া, তরকারি খায়া, বিরিয়ানি খায়া, এর পরিষ্কার থাকেন কিনা? দাঁত মুখ ঠোঁট পরিষ্কার রাখেন? পান খায় যারা তারাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, গালমাল সব নষ্ট মষ্ট করে ভূতের মতো থাকা, এটা কোন সুন্নত তরিকা মিয়া? হ্যাঁ, নাজাফতের সঙ্গে থাকা চাই, পরিচ্ছন্নতা অবলম্বন করা চাই। যারা পান খায় ওরাও আমার নিয়ে আজকে বিপদে পড়ে গেছে। অনেকে পান খায় ঘুমায়, পান খায় ঘুমায়, ঘুমের মধ্যে তমাম গলার মধ্যে ঢুকা অসুস্থ হয়ে যায় মানুষ, এরকম তো করা চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের মোহাম্মদ, সুন্নতের ইশক নসিব করে। হ্যাঁ, সুন্নত মোতাবেক আমলের ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা, এবং মেসওয়াক এক রাকাতে 70 রাকাতের বেশি সওয়াব, মেসওয়াককে সাথে রাখি ইনশাআল্লাহ তাআলা, যেখানে যাই মেসওয়াকের উপরে আমল করি ইনশাআল্লাহ তাআলা, এক রাকাতে 70 রাকাতের থেকেও বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করবে। ইসলামী জিন্দগি কত মজাদার, কত সুন্দর, কত সহজ! রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন, আসিবাকু মাথারাতুল লিল ফাম মারজাতুল লিল রব, নাসাই শরীফের হাদিস, যে মেসওয়াক করলে আল্লাহ খুব খুশি হবে। সুবহানাল্লাহ! আর এদিকে মুখ পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। মাথারাতুল বুঝেন, মাথারাতুল মানে খালি পরিষ্কার না, যে মেসওয়াকের বরকতে মুখের দ্বারা যে গুণা হয় এগুলো সাফ হয়ে যায়। মাথারা শরীর তহারত মানে খালি তহারত জাহির না, তহারতে বাতনিও, যে ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, যেখানে নেক কাজ করে ওই নেক কাজের বরকতে ওখানে দোষ ত্রুটি থাকলে গুণাগাতা এগুলো ধুয়ে সাফ হইতে থাকে। মেসওয়াক করবে, মেসওয়াকের বরকতে তহারতে জাহিরি হবে, তহারতে বাতনিও নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা